This track was downloaded from FusionBD.com.
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 11:10 হচ্ছে সময়। হ্যালো 8920 তে আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আপনার প্রিয় স্টেশনটি। আপনি যদি ইন্টারনেটে শুনতে চান তাহলে যেভাবে যাবেন এবিসি রেডিও bd.fm। আর আজকে পরিবর্তিত সময়, যারা প্রথম শুনলেন তাদের সবাইকে একটু বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো 8920 16তম পর্বে। এবং একই সাথে যারা শুক্রবারে শুনেছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, এখন থেকে প্রতি বুধবার রাত 11টার পর থেকে প্রচার করা হবে আপনার প্রিয় অনুষ্ঠানটি হ্যালো 8920। হ্যালো 8920 যারা নিয়মিত শুনেছেন তাদেরকে নতুন করে মনে করিয়ে দেবার কিছুই নেই, এটা হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম। আপনি এখানে মন খুলে বলতে পারেন আপনার জীবনের কথা। আমরা প্রতি সপ্তাহে জীবনের গল্প তুলে ধরি এবং আমরা এমন কোনো ঘটনা এখানে প্রচার করি না, বা এমন কোনো গল্প বা ফিউশন বা যাই বলি না, ফিকশন যেটাই বলি না কেন, প্রচার করি না যেটার সাথে জীবনের কোনো মিল নেই। আমরা মনে করি জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়, এবং কোনো কোনো জীবনের ঘটনা পুরো সমাজকেই ধাক্কা দিতে পারে, পুরো সমাজকেই শেখাতে পারে, কিংবা সমাজকেই শেখাতে হবে বা আপনাকেই শেখাতে হবে এমন কোনো দায়বদ্ধতা নিয়ে আমরা আসলে অনুষ্ঠানটা করি না। আমরা অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে একটা কথা বারবারই সবাইকে মনে করিয়ে দিই, গল্প বলেছি আমরা জীবন থেকে এবং সেই গল্প থেকে কি শিখছেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ব্যক্তিগত একটি পৃষ্ঠা বা পেজ রয়েছে আমাদের ফেসবুকে, সেটাতে আপনি যোগ করতে পারেন। এখানে একটা স্ট্যাটাসও দিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠান সম্পর্কে, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো মন্তব্য থেকে থাকে, এবং একই সাথে আজকের অতিথি যিনি থাকবেন তার সম্পর্কে যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনি করতে পারেন। পেজটি হচ্ছে আপনি যেভাবে যাবেন facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো 8920 বানানটা যেভাবে হবে hello8920, সবকিছু একসাথে হবে হ্যালো 8920, W নেই। এখানে গিয়ে আপনি আমাদের প্রচারিত যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আপনি ডাউনলোডও করতে পারবেন। আর এই পেজটিতে পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন যে কোনো প্রশ্ন, কোনো মন্তব্য এবং অতিথির সাথে সরাসরি যদি আপনি যোগাযোগ করতে চান তাহলেও সেটাও আপনি পারবেন facebook.com/hello8920। আরেকটি ব্যাপার মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠানটির জন্য পুরো সপ্তাহব্যাপী একটি ফোন নাম্বার খোলা থাকে যেখানে ফোন করে আপনি আপনার নাম, আপনার সেল নাম্বার স্পষ্ট করে আপনার কথাগুলো আপনি বলতে পারেন। সেগুলো প্রচার করা হয় আমাদের অনুষ্ঠানটিতে প্রতি বুধবার রাত 11টার খবরের পর, মানে আমরা বলছি 11:10। ওকে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668, 9115668। ফোন করুন, প্রথমে নাম বলুন, তারপর আপনার সেল নাম্বারটি বলুন স্পষ্ট করে, তারপরে বলুন আপনার কি বলার আছে। এমনও হতে পারেন আগামী সপ্তাহের অতিথি হবেন আপনি। গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন প্রণয় এবং প্রণয়ের আগে এসেছিলেন রিচি। রিচি একটি ইন্টারনেট রেডিওতে আরজি হিসেবে কাজ করছেন, রিচি তার জীবনের গল্প বলেছেন, অভিজ্ঞতা বলেছেন, এবং একই সাথে প্রণয় পুরো দেড় ঘন্টা জুড়ে তার জীবনের গল্প বলেছেন। সেই গল্প প্রচার করবার পর স্বভাবতই শত শত হাজার হাজার বন্ধু যারা রয়েছেন হ্যালো 8920 তারা সাড়া দিয়েছিলেন এবং তারা বিভিন্ন মন্তব্য করেছেন প্রণয় এবং রিচি সম্পর্কে। আমরা সেই মন্তব্যগুলো শুনবো এবং অনুষ্ঠানের কোন একটি ফাঁকে আমরা মূল গল্পে ঢুকে যাব। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি যে গল্প নিয়ে হাজির হচ্ছেন সে গল্প আমি তো জীবনে কখনো কোনোদিন শুনিনি, আপনি কখনো শুনেছেন কিনা সন্দেহ আছে। আমাদের সঙ্গে থাকুন।
ভাই, আমি ওমান বলছিলাম বাড়িদার থেকে। আমার সেল নম্বরটা প্রণয় নামে এক ব্যক্তির জীবন কাহিনী শুনলাম। কাহিনী শুনে আমি খুবই মর্মাহত। তার জীবনে অনেক অতিবাহিত হয়েছে একটা মেয়েকে নিয়ে, সে কষ্টের ভিতরে বর্তমানে দিন যাপন করছে। জীবনে সুখ দুঃখ আসে থাকবে, তাই বলে ভেঙে পড়লে চলবে না। তো আমি তার উদ্দেশ্যে কথা বলতে চাই যে আপনার জীবনে এখন সময় আছে, আপনি ফিরে আসেন। কারণ যে মেয়ে আপনার সাথে সৎসাতুরি করেছে সে তো আপনার মঙ্গল চায়নি।
আমি মডিউল জেনারেল হসপিটাল থেকে বলছিলাম, আমার নাম জাকির। মেয়ে রিচিয়াপুকে প্রথমত ধন্যবাদ জানাই এবিসি রেডিওতে আইসা বলার জন্য। তো রিচিয়াপুর কথা শুনে আমার অনেকটাই ভালো লাগছে এবং আমি উৎসাহিত হয়েছি, এবং প্রতি বুধবার দিনে আমি এটা শুনবো।
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি খোরশেদ তেজগাঁও থেকে বলছি। আমার ফোন নাম্বার, আমি এবিসি রেডিও হ্যালো 8920 নিয়মিত দর্শক, এবং আমি এ পর্যন্ত তিনটা পর্ব বাদে সবই শুনছি। এর মধ্যে রেমিয়াপু, সিভিল ইঞ্জিনিয়ার ভাই, তারপর আমিন ভাই, এদের গল্পগুলো আসলে শুনে হতবাক হয়েছি এবং ভাবছি, অনেক কিছু ভাবছি। ভাবার পরে আসলে পৃথিবীতে এমন কিছু ঘটে যা এবিসি রেডিওর এই অনুষ্ঠানটার মাধ্যমে শুনতে না পাইলে হয়তো আমরা বুঝতে পারতাম না। আর আমি গতকাল ঋষি চৌধুরীর কথাগুলো শুনছি এবং তার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই।
ধন্যবাদ যে আপনাকে এই মানে এইসব কথাগুলো মানে এসে পড়ার জন্য আর আমাদেরকে অ্যালার্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি চাঁদপুর থেকে মোহাম্মদ মনোহর হোসেন মুন্না বলছি। আমার ছেলে নাম্বার টি আসলে এবিসি রেডিওতে যে একটা অনুষ্ঠান আপনারা প্রচার করছেন তার তো ধারণা যে মানে যারা ভাষা প্রকাশ করার মতো না একটা জিনিস দুঃখের বিষয় হলো একটা আমরা বাঙালি হইয়া আমাদের এইসব এই যে অনুষ্ঠানে কিছু গেস্ট আছে এই গেস্টটা আইসা মাঝে মাঝে ইংলিশ শব্দটা বেশি ব্যবহার করে ইংলিশ শব্দটা না ব্যবহার করে যদি ভাষা ব্যবহার করা যায় তাহলে তো অনেকই বুঝতে সুবিধা হবে অনেকে কিন্তু ইংলিশ কম জানে অনেকে মূর্খ তারপরে তারা এই অনুষ্ঠানটা শুনে কিন্তু অনেক মজা পায় যেমন আমার কাছে গতকালকে শুক্রবারে রাত্রে অনুষ্ঠানটা শোনার পরে ভালো লাগছে একজন যেমন দেখছে যে আবার খারাপও লাগছে অনেক কষ্টের লক্ষ্যের কথা বলছি তো তাই আগের ঘন্টার মেয়েটা ছিল মানে ইংলিশে কিছু ওয়ার্ড আসছে কিন্তু সবগুলো কথার জন্য রেকর্ড করে শুনান একবার ডট বাদ দিয়া আমরা বাংলাটা চালার জন্য একটা উদ্যোগ নেন এটা আর কি আমার আমার কথা প্রত্যেক মানুষের যেমন জীবনে একটা কিছু কষ্ট দুঃখ বেদনা থাকে আমারও জীবনে একটা দুঃখের কাহিনী আছে যদি আপনারা বলেন তাহলে আমি যাব যে আমি সবার সঙ্গে শেয়ার করব।
আমার নাম রমি আমার নাম্বার হচ্ছে গত শুক্রবার যে প্রণয় ভাই এসেছেন তার গল্প থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আপনি যে কারোর সাথে যে কোনো অনৈতিক কাজ করতে গেলে এটা আপনার মাথায় রাখা উচিত যে আপনার হয়তো কোনো বোন আছে এই কাজটা আপনার বোনের সাথে হইতে পারে কোনো অনৈতিক কাজ করার সময় অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখা উচিত আমার মনে হয় এটা আমাদের প্রণয় ভাইয়ের গল্প থেকে শেখা উচিত। ধন্যবাদ আপনাকে।
আমি রুমজুম আহমেদ অনুষ্ঠানটা শুনলাম ভাইয়ার উপর খুব রাগ হয়েছিল প্রথম দিকে তারপর হচ্ছে শুনে খুব খারাপ লাগলো আমারও হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভালোবাসা ভালো অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে সেটা হচ্ছে আপনি বুঝেন আমার থেকেও ভালো বুঝেন আর মেয়েটা হচ্ছে আপনার সাথে বেমানি করছে এটা কেন বুঝতেছেন না আমরা সবাই বুঝতেছি আপনি কেন বুঝছেন না মেয়েটা অনেক বড় একটা লোভী সে যদি পারতো শরীয়তপুর থেকে ঢাকা আসতে ওই রকম খরচ নেই পদ্মা নদীর এপারে হচ্ছে ঢাকা অন্তত হচ্ছে 70 কিংবা 80 টাকা বা 60 টাকা এইরকম ভাড়া লাগবে সে যদি সত্যি আপনাকে ভালোবাসতো সে চলে আসতে পারতো প্রার্থনা করবো আল্লাহ যেন আপনার পাপ যা করছেন সেটা যেন মাফ করে দেয় পৃথিবীতে যাতে আপনি ভালো সুস্থ ভাবে জীবনযাপন করতে পারেন আল্লাহ তাআলা যেন খুব ভালো একটা মানুষ আপনার জীবনে দিয়ে দেয়।
আমি তফিকুল ইসলাম দুদিন আমার ফোন নাম্বার আমি জানি না হাজার ফোনের ভিতর আমার ফোনটা শুনবে কিনা তবে আমি জানি পুরনের মুখে আমি যা শুনলাম সেটা কোনো উপন্যাস কিংবা নাটক নয় এটা জীবনের একটা গল্প কারণ মানুষ যে কতটা বিশ্বাসঘাতক আমি নিজেও তা উপলব্ধি করতে পারি গল্পটা শুনে সবার মনে কি ভাবনা উদয় হয়েছে আমি জানি না কিন্তু আমার নিজস্ব জেলায় যে এরকম মানুষ আছে তা ভাবতেও আমার লজ্জা হয় আবার কেউ কেউ হয়তো চাইবেন প্রণয় যেন প্রেম আর সংসারের জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু আমি জানি হৃদয় দিয়ে একবার যে জিনিসটা ভালোবাসা হয় তার প্রতি কখনো ঘৃণা জন্মানো যায় না তবে পূর্বে যাহা থাকে তাহার নাম ভালোবাসা নয় আর এজন্যই হয়তো প্রণয় প্রেম আর কোনো কেউ চায়নি তবে আমি প্রণয়কে আমার ব্যক্তিগত ভাবে বলছি প্রণয় তুমি তোমার দেশের বাড়ি ফিরে যাও কারণ তোমার ভালোবাসা হচ্ছে বড় ভালোবাসা যার কাছে সেটা শুধু তোমার মাও যেতে পারে তুমি নিজের কাছে গিয়ে সেই মানুষটাকে কাঁদায় না আর কিবিয়া ভাই যদি সম্ভব হয় প্রণয়ের ঠিকানাটা আমাকে দিবেন আমি ব্যক্তিগত ভাবে তার সাথে যোগাযোগ করতে চাই।
সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এভাবে আমাদেরকে সাহস দেবার জন্য এভাবে আমাদের পাশে থাকবার জন্য প্রণয় নিশ্চয়ই আমাদের সাথে আছেন নিশ্চয়ই শুনছেন আর প্রণয় আপনার নিজেও জানেন যে আমাদের একটি বিশেষ পেজ রয়েছে ফেসবুকে সেখানে যদি আপনার নিজস্ব আইডি থাকে তাহলে আপনি আমাদের বন্ধুদের সাথে যোগ দিতে পারেন এবং যারা এখানে কথাগুলো বলেছে তাদের ম্যাক্সিমামই সর্বোচ্চই এই পেজটিতে রয়েছে এবং তারা সবাই চায় আপনার পাশে দাঁড়াতে আমরা ঠিক জানি না যে আসলে কিভাবে সাহায্য করলে কিভাবে পাশে থাকলে এই কষ্টগুলো ভুলে থাকা যায় তবে আসলে সবাই আমরা চাই আমাদের যে বন্ধু যারা এখানে আসেন অতিথি হয়ে তাদের সবার পাশে থাকার জন্য এবং তাদের কষ্টগুলো কিছুটা হলেও লাঘব করবার জন্য বারবারই বলছি আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668 আবারও বলছি 9115668 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি আপনার জন্য। আপনি এটি সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে বা মুঠোফোনে। আপনি ফোন করুন যখন খুশি তখন, আপনার নামটি স্পষ্ট করে বলুন, তারপর আপনার সেল নাম্বারটি বলুন এবং বলেন আপনার বলার কি আছে। আপনি যদি এখানে অতিথি হয়ে আসতে চান আপনার গল্পের খুব সংক্ষিপ্ত করে বলবেন আপনার গল্পের অংশটুকু। আজকে আমরা যাকে অতিথি করে নিয়ে এসেছি তার কাছে আমরা ফিরব, তবে তার আগে যারা মূলত আগামী সপ্তাহে অতিথি হয়ে আসবেন এবং যাদের গল্পগুলো আমরা খুব অল্প করেই এখানে বাজানোর সুযোগ পাচ্ছি সেই কথাগুলো আমরা একটু শুনে নেব, তারপর পরে আমরা ফিরে আসছি আজকের মূল অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকবেন আশা করছি।
আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমার নাম্বারটি হচ্ছে, আমি একজন নিম্ন আয়ের মানুষ, বিদ্যমান ফ্যামিলির মেম্বারের সাথে ভালো সুসম্পর্কের বিনিময়ে আমাদের ইয়ে হয়। আমাকে এবিসি রেডিওতে হ্যালো 8920 শেয়ার করার জন্য কি বিয়া ভাই আপনার একান্ত কামনা করছি।
হ্যালো, সালাম আলাইকুম, আমি ইভা, ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমার ফোন নাম্বার, আসলে ভাইয়া মানুষের লাইফটাতে ভালো খারাপ সবকিছু অনেক অনেক কিছুই ঘটনা থাকে। তো আমার আমার লাইফে কিছু ঘটনা, সেটা হোক লেখাপড়া, সেটা হোক লাভ, সেটা হোক বাবা মা, সবকিছু মিলিয়ে কিছু কিছু ঘটনা আছে, আমি সেগুলো আপনার সাথে শেয়ার করতে চাই। আপনারা যদি আমাকে নিয়ে আসতে চান তাহলে আপনাদের উপর অনেক থ্যাংকস থাকবে। মানে সবকিছুতেই এখন শুধু দুঃখ ছাড়া কিছুই থাকে না, বাট মানুষের লাইফটা আরো অনেক সৌন্দর্য আছে, যেমন খারাপ দিকটা আছে তেমন ভালো দিকটাও আছে। আমি আপনাদের সাথে এমনি বলতে চাই, আশা করি আপনারা আমাকে সিলেক্ট করবেন।
আমি চাঁদপুর থেকে মোহাম্মদ মনোহর হোসেন মুন্না বলছি। আমার সেল নাম্বারটি, আসলে এবিসি রেডিওতে যে একটা অনুষ্ঠান আপনারা প্রচার করছেন এত ভালো লাগে, মানে যারা ভাষা প্রকাশ। প্রতারণা করে অন্য ছেলের অহংকার করতেছে এবং আমার মানসিক নির্যাতন, মায়ের সাথে বিভিন্ন ধরনের স্টাইলের কার্যকলাপ করছে যা আমার ফ্যামিলিগত ভাবে এখনো মেনে নেয়। সে আমার অনেক কিছু জীবনে ক্ষতি করছে, আমাকে প্ল্যাটফর্মে এসে আমার অঙ্কের অনেক কষ্টের কথাগুলো আমি সবার সাথে শেয়ার করতাম।
আমার নাম্বার আপনি, আমার মোবাইল নাম্বার হচ্ছে, আমার জীবনে একটা কাহিনী আছে, আমার জীবনে ভালো দিক নিয়ে বলতে চলে। সবচেয়ে খারাপ দিক হলো আমি লেখাপড়া করতে পারতেছি না এখন। সবচেয়ে খারাপ লাগে এটা যে আমি একটা প্রতারিত শিকার হয়েছি, আমাকে যদি সুযোগ দেওয়া হয় রেডিওতে 90.2 এসে বলতে চাই। আমার নাম মোহাম্মদ আনোয়ার খান, আমার ফোন নাম্বার, আমি আমার বিগত দিনগুলোতে বা জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরতে চাই। আমার লাইফ অত্যন্ত কষ্টের ও দুঃখের জন্য আমার ঘটনাগুলো এরকম, কিছু কিছু ফ্যামিলির প্রধান কর্তাদের কথা, বাবা মা তাদের ভুলের সিদ্ধান্ত, পরিবারের দায়িত্বহীনতা, রক্তের ব্যবহার বা সুস্থ মস্তিষ্কের মানুষ হয়েও নিজের সন্তানদের অমানসিক নির্যাতন বা কিছু অমানসিক মারপিট ইত্যাদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর ফলে পরিবারের অন্য সদস্য যেমন ছেলে মেয়েদের টুকাল থেকে শুরু করে জীবনের শেষ পথগুলো বিভিন্ন ভাবে ভেঙে যায়, এরকম ঘটনার সাথে জড়িয়ে আছে আমার জীবন, যাহা জীবনের জন্য এক বিপর্যয় ডেকে আনে। ওই রকম কর্তাদের ভুলের ফলে শুধু আমার নয়, আমার জ্যেষ্ঠ ভাই ও বোনের উপরও পড়েছে এর প্রভাব, যা আমি উপলব্ধি করছি। এই দুর্বিষহ জীবনে কি কষ্ট কি যন্ত্রণা তা একমাত্র ভোক্তা যিনি এ সকল ঘটনায় শিকার হন তারাই জানেন। তাই আমি বলতে চাই আমার জীবনের ঘটে যাওয়া দিনগুলো এবিসি রেডিওর শ্রোতাদের মাঝে আমার কষ্টের এই যন্ত্রণার এই কথাগুলো।
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি শেরা বলছিলাম ভাইয়া, এবিসি রেডিওতে যাওয়ার জন্য আপনার কাছে আবেদন করছিলাম। আপনি আমাকে এমনটা না জানান, একবার ফোন করুন, আমার নাম্বারটা ভাইয়া প্লিজ আমাকে একবার ফোন করুন, আমি আধা ঘন্টা 40 মিনিটে আমার বক্তব্য শেষ করতে চাই, প্লিজ ভাইয়া আমার কথাগুলো আপনি শুনে একটু প্লিজ একটু ফোন করুন, আমাকে এমনটা না জানান একটু ফোন করুন।
আমার বয়স 27 বছর, ছোটবেলা বাবা মারা গেছে যখন একবারই ছোট ছিলাম, তারপর মায়ের অন্য কোথাও বিয়ে হয়ে যায়, দুই ভাই দুই বোন, তাদেরকে নিয়ে আমি অনেক কষ্ট করে দিন যাপন করতে থাকি। তারপর বড় হয়ে আমি আমার জীবন তাগিদে জীবন যুদ্ধে নেমে যাই, আমি অনেক কাজ করি, অনেক রকমের কাজ করি, আস্তে আস্তে বড় করি, ছোট ভাই বোনদেরকে বড় করি। তারপর এক সময় আমি বিয়ে করি, বিয়ে করার শর্ত ছিল আমাকে আমার শ্বশুর বাড়ির মানুষ কোনো একটা লাইন ধরিয়ে দেবে। দেখি আমার বউ পাগল, সে নিজের ভারসাম্য হারানো, সেই কারণে তারা আমার পরিচয় আত্মগোপন রেখে আমার সাথে চলনা করে। আমি ওদের কাছ থেকে দূরে সরে যাই। নিজের এই কষ্ট, এখানে আরো অনেক কাহিনী আছে। তারপর আমার এক মেয়ের সাথে সম্পর্ক হয়, দীর্ঘদিন প্রেম করার পর যখন ওই মেয়েটার মা বাপ সবকিছু জানতে পেরে আমাকে ডাকে, আমি গেলে আমার জীবনের আত্মকাহিনী সব জানা করে তারা নাকচ করে দেয়। তারপর মেয়েকে আত্মহত্যা করে। তারপর তার ছোট বোন আমার সাথে সম্পর্ক করার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তারপর একসময় আমিও তার সম্মতিক্রমে নিজেকে তার সাথে জড়িয়ে ফেলি।
হ্যালো কি প্রিয়া ভাইয়া, আমি মনোজ বলছি। আমার ফোন নাম্বারটা হচ্ছে, ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি, আমি কি এতই একজন অবহেলিত মানুষ যে আপনাদের এই প্ল্যাটফর্মে, এত বড় একটা প্ল্যাটফর্মে আমি আসতে পারছি না? আমাকে কেন একটা সুযোগ দেওয়া হয় না ভাইয়া? প্লিজ একটাবার আপনাদের প্ল্যাটফর্মে আমাকে আসার সুযোগ দিন প্লিজ ভাইয়া, প্লিজ একটাবার আমাকে সুযোগ দিন। আমার জীবনের আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই।
ইউনুস, এভাবে ভাবার কোনো কারণ নেই। আপনারা আছেন বলেই হ্যালো 8920 আছে, এবং হ্যালো 8920 হচ্ছে আপনাদেরই কথা বলার প্ল্যাটফর্ম। আমরা বারবারই বলি, আপনাদের কথা বলার জায়গা হচ্ছে হ্যালো 8920। আমরা এখানে মনে করি প্রত্যেকটি মানুষই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি মানুষের জীবনের কাহিনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষ যে যার কাহিনীর মধ্য দিয়ে যান, সে কাহিনী তখন তার কাছে বড় হয়ে দাঁড়ায়। ওই জায়গাটা থেকে আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে আপনার জীবনের কাহিনীর উপরে, এবং অবশ্যই কোনো না কোনো একটি সময় হ্যালো 8920 আপনি অতিথি হয়ে আসবেন। অবশ্যই হোপলেস হয়ে যাবেন না, মানে একেবারে নিরাশা হয়ে, মানে নিরাশাবাদী বা যেটাই বলি না, নিরাশ হয়ে যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আর একবার মনে করিয়ে দিই, আপনি শুনছেন হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 এ, এবং হ্যালো 8920 তে আপনি যদি যোগ দিতে চান সেটা দুভাবে হতে পারে। আপনি ফোন করতে চাইলে ফোন করতে পারেন 9115668, আবার বলছি 9115668, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। এখানে দিনরাত 24 ঘন্টা আপনি ফোন করে বলতে পারেন আপনি কি বলতে চান, যতবার খুশি। পৃথিবীর যদি কাউকে বলার কোনো জায়গা না পান, এখানে বলুন। প্রথমে যেটা করবেন, ফোন করার পরে আপনার নামটা বলবেন, তারপর স্পষ্ট করে আপনার সেল নাম্বারটি বলবেন, তারপর বলুন আপনার কি বলার আছে। এবং আপনি যদি এখানে অতিথি হয়ে আসতে চান আপনার জীবনের গল্প বলতে, তাহলে সেটা বলবেন, তবে গল্পের ছোট করে ওখানে একটু আমাদেরকে আভাস দিয়ে দেবেন, যাতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি গল্পটাই জেনে। আর আমাদের ফেসবুকে একটি পেজ রয়েছে, সেখানে আপনি নিজেকে যোগ দিতে পারেন। আজকে অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য, অতিথির সাথে সরাসরি যোগাযোগ, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে যেটি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আছে ওখানে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমাদের আজকের অতিথির নাম হচ্ছে আলী আকবর, তার প্রসঙ্গে আমরা আসবো। আর পেজটি হচ্ছে facebook.com, আবারও বলছি facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, এবং হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO8920। আচ্ছা চলুন, আজকের অতিথি আমাদেরকে কি বলেছেন আমরা একটু শুনি, তারপর আমরা আজকের মূল গল্পে চলে যাব। আর যারা ফোন করেছিলেন এখানে আসতে চেয়েছিলেন, তাদের মধ্যে থেকে আগামী সপ্তাহে কোন একজনের সঙ্গে আমাদের কথা হবে।
আসসালামু আলাইকুম, আমার নাম আলী আকবর। আমার মোবাইল নাম্বার জন্য অনেক কয়বার ফোন করছি, আপনারা আমার কথা শুনেননি। আপনি বলেছিলেন কেউ না শুনলে আপনি আমার কথা শুনবেন, কিন্তু না, আমার জীবনটা এরকমই একটা জীবন। আমার ধর্ম পরিচয় নাই, আমি আমার জন্মের পরে আমার আম্মা মারা যায়, আমি সেই থেকে একা একা জীবন কাটাইতেছি। আমি জানি নাই জীবনের শেষ কোথায়। আমি আপনাদের সাথে আমার এই ধর্মের কথাগুলি শেয়ার করতে চাই, যদি আপনি আমাকে একবার সুযোগ দেন প্লিজ ভাইয়া, আপনি আমাকে একটাবার সুযোগ দেন। এবং যত অনুষ্ঠান আপনার আপনাদের কাছ থেকে আমি শুনছি, সব অনুষ্ঠান থেকে আমার ব্যাপারটা, আমার জীবন কাহিনীটা আলাদা হবে আমি আশা করি। আমাকে আপনারা সুযোগ দিবেন, আমার জন্মদাতাকে আমি এই পৃথিবীতে সবার থেকে আলাদা কেন আমি জানি না, আমাকে মানুষে কোন চোখে দেখে।
এগুলো আগে বলেছি যে আজকে আমাদের এখানে অতিথি হয়ে থাকবেন আলী আকবর। আলী আকবর এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন। আলী আকবর কেমন আছেন আপনি? আপনি অনুষ্ঠান শুরু থেকেই আপনি চোখ মুচ্ছিলেন, আমার মনে হয় যে একটু আপনি যদি শান্ত হয়ে নেন। এবং আপনাকে প্রথমে আমরা বলেছি যে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে হলো কথা বলার অনুষ্ঠান, মন খুলে কথা বলার অনুষ্ঠান। আপনি আসলে লাখ লাখ মানুষের মধ্যে আপনাকে শুনছে, সেটা মাথায় না রেখে আপনি বরং আমাকে বন্ধু ভাবুন, আপনি আমাকে আপনার গল্পগুলো বলবেন। কিছু বেসিক জিনিস, মানে মৌলিক জিনিসগুলো আমরা একটু জানতে চাই আপনার, সেটা হচ্ছে আপনি আপনার বয়স যদি আমরা বলি এখন, তাহলে আপনার বয়স এখন কত আনুমানিক?
আনুমানিক 24-এর উপরে বা 25,
24 বা 25 হবে। আর আপনি আপনার জন্মস্থান, মানে জেলাটা যদি বলতে চান আমাদেরকে?
শেরপুর জেলা।
শেরপুর জেলার নলিতাবাড়ি থানাতে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনার নাম আলী আকবর। নামটা কে রেখেছিলেন? আপনার মনে আছে? আপনার নানা রেখেছিলেন আলী আকবর। আর আপনি এখন ঢাকাতে কোথায় আছেন?
এখন ঢাকাতে আছি, মতিঝিলে।
মতিঝিলে। আপনি পেশায় কি করছেন?
আমি একজন মিষ্টির কারিগর।
মানে আপনি মিষ্টি বানান?
জি।
আচ্ছা চলুন আমরা আপনার জীবনের গল্পে যাই, এবং আরো কিছু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আপনি ব্যাচেলর অর ম্যারিড? আপনি কি ব্যাচেলর, মানে বিয়ে করেছেন? করেননি এখনো বিয়ে। ওকে চলুন শুরু করা যাক। ইজি, মানে খুব ইজি, তো ভয় পাওয়ার কিছু নেই।
আপনি বলেছিলেন যে আমি কেমন আছি। আসলে একটা মানুষ পুরোপুরি ভালো থাকতে পারে না, সে ভালো মন্দ মিলাই থাকে। এটাই আমি বলবো যে আমি ভালো মন্দ মিলাই আছি। আর আমার এটা গল্পটা জানি না কে কিভাবে নিবে, কিন্তু যে যেভাবেই হোক এটা তারই একটা ব্যাপার, কিন্তু এই ঘটনাটা চির সত্য। আমার জন্মের আগে থেকেই বলি।
জি প্লিজ, একদম প্রথম থেকে শুরু করুন।
1987 সালে অনেক শ্রোতারা হয়তো জানবেন যে বাংলাদেশে একটা সিনেমা ছিল বেদেমিয়া জ্যোৎস্না। সেই জ্যোৎস্না ছবিটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে। সেই ছবিটা দেখাতে আমার আম্মু এবং আমার জীবনের এই ঘটনা। আমার নানা ছিলেন একজন গ্রাম সরকার।
গ্রাম সরকার ছিলেন?
জি। আমার নানার একজন বড় ভাই ছিল, ওনাকে আমি বড় নানা বলে জানতাম।
ওনাকে দুই ভাই ছিলেন?
জি, দুই ভাই ছিলেন, এবং ওনারা পাকিস্তানি ছিলেন, বিহারি।
পাকিস্তানি ছিলেন?
জি।
আচ্ছা।
ওনারা মিশর থেকে আসছিলেন
বংশানুক্রমে?
জি, মিশর না, সরি, আসাম।
আচ্ছা, আসাম থেকে আসছিলেন,
আসাম রাজ্য থেকে আসছিলেন। তারপরে ওনারা এখানে থেকে ব্যবসা করতেন। আমার সেই নানার ওই পাকিস্তানি আর একটা সংসার ছিল। তারপরে এই দেশে ব্যবসার অনুযায়ী আমার নানিকে বিয়ে করে তারা, আমার নানা। সেখান থেকে আমার দুই মামা হয়, এক মেয়ে হয়, যে আমার আম্মু।
আচ্ছা আচ্ছা।
আমার বড় নানার পাঁচ ছেলে, তার দুই মেয়ে ছিল, সাতজন। ওনাদের এই পাঁচ ছেলের মধ্যে একজনের নাম ছিল হাবুল।
পাঁচ ছেলের মধ্যে একজনের নাম হচ্ছে হাবুল?
হ্যাঁ, হাবুল।
ওকে।
এবং তিনি কত নাম্বার সেটা আমি বলছি না, আমি শুধু নামটা বলছি। আমার আম্মু এই বেদেমিয়া জ্যোৎস্না ছবি, আমাদের একটা পার্শ্ববর্তী থানা আছে নকলা থানা, আমাদের এখান থেকে সেই নকলা থানার দূরত্ব হইল 8 মাইলের কাছাকাছি। তখন রাস্তাঘাট তেমন একটা ভালো ছিল না, নদী পথে ইদিয়া নৌকা দিয়া, আপনি নৌকা চিনেন হয়তো, এই ইদিয়া নৌকা দিয়ে যাওয়া হইতো। এবং দেশের সিনেমা হল গুলিতে ই করে 4টা শো চালানো হয়। সেই 3 নাম্বার শোটা তারা দেখার সিদ্ধান্ত নেন।
3 নাম্বার শো মানে এটা কি সন্ধ্যার দিকে হয় বোধহয়?
জি, সন্ধ্যার দিকে।
আচ্ছা আচ্ছা।
মানে আমি বলি 12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত, 3টা থেকে 6টা পর্যন্ত, 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আবার 9টা থেকে 12টা পর্যন্ত।
জি জি।
সিনেমা হলের নামটা এখনো আছে, সিনেমা হলটা আমি নামটা বলছি না, ঠিক আছে? সেখানে সিনেমা দেখতে যান তারা নৌকায় করে, এবং আমার আম্মু যাইতে চান, আম্মুকে নেওয়া হয়। যেহেতু হাবুলের চাচাতো বোন আমার আম্মু, এবং আম্মুর চাচাতো ভাই হাবুল, সেখানে একটা ভাই বোনের পরিচয়,
ভাই বোনের পরিচয় এবং সুন্দর একটা সম্পর্ক,
সম্পর্ক। তাই এই সাহসে আমার আম্মু গেছে আমার কাউকে না জানি, যেহেতু আমার নানি হয়তো একটু জানতো। উঠতি বয়সের মেয়েদের কিছু ইচ্ছা পূরণ করতে হয়, আর যেহেতু এরকম একটা ছবি
সবাই দেখছে,
ছবিটা তারা বিকেলের দিকে ই করে রওনা হয়, যেহেতু পথ অনেক, নৌপথে যাইতে হবে। তো নৌকা দিয়ে যায়, যায় তারা ছবি দেখে, দেখে ছবি দেখে আসার পথে ওখানে তিনজন ছিল, একজন নামের মাঝি, একজন আমার হাবুল মামা, আর একজন ছিল, আমি ওনাকে চিনি না এবং কোনোদিন দেখিও নাই, আমি শুনেছি পরে যে এখানে তিনজন ছিল। থাকার পরে ওনারা যখন ছবি দেখে আসেন, তখন আমার আম্মুকে জোরপূর্বক দর্শন করেন। সেই দর্শনের ফল হয়েছি আমি, এবং তারপরে তারা যখন বাড়িতে আসেন, এখানে আরেকটা কথা, আমার হাবুল মামু যখন আমার আম্মুর কে দর্শন করেন, তখন আমার আম্মুর সেন্স ছিল, যখন দ্বিতীয় দুইজন যান তখন সেন্স ছিল না, অজ্ঞান অবস্থায় ছিল। তা আমার আম্মু শুধু হাবুলকে দেখেছে। পরিবর্তে সময় তারা যখন বাড়িতে আসেন তখন আমার আম্মু অজ্ঞান অবস্থায় ছিল।
এই গল্পগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন?
আমার নানুর কাছ থেকে।
কত বছর বয়সে?
তখন আমার 6 বছর বয়স বা আর একটু কম হবে।
কিভাবে বলতো আপনাকে গল্পগুলো?
আমাকে বলতো, আমি যখন প্রশ্ন করতাম আমার আম্মু কই, আমার আব্বু কই, কারণ যেহেতু আমি আমার নানিকে আম্মু বলে ডাকতেছিলাম আমার প্রথম জীবনে, বা যখন আমি বুঝতে শিখি আমার, আমি এখানে একটা করতে বলবো, আমার স্মরণ শক্তি একটু বেশি, যেহেতু আমি লেখাপড়া করিনি, আমি যদি আপনি আমাকে একটা কথা বলেন 1 বছর পরে সেটাই মনে রাখতে পারবো, এরকম স্মরণ শক্তি আমার। আর আমি মনে করেন যে কিছু কাজ নিজে থেকে করতে পারি, যেমন ইলেকট্রনিক যে কোনো কাজ, তারপর ইঞ্জিন জাতীয় যে কোনো কাজ, এটা আমি কারোর কাছ থেকে শিখিনি। একটা ইঞ্জিন যদি আপনি আমাকে বলেন পুরাটা খুইলা, আবার পুরাটা ওইভাবে লাগাই দিতে পারবো।
আচ্ছা,
তারপরে ওনারা নৌকা দিয়ে বাড়িতে আসেন, তখন আমার আম্মু অজ্ঞান অবস্থায় ছিল, তারা তিনজন আমার আম্মুকে নৌকার ভিতরে রাইখা তাদের বাড়িতে জালির ঘরে ই করেন চলে যান। তখন আমার আম্মু সেই নৌকার ভিতরেই থাকে।
আচ্ছা,
এবং সকালে ফজরের আজান দেয় আমার নানির নামাজ পড়ত, নামাজ পড়ার জন্য ঘাটে যায় উজু করতে, উজু করতে যায় দেখে যে আমার আম্মু মানে বিশৃঙ্খল অবস্থায় নৌকার সোয়া ছিল এই সোয়ার ভিতরে আছে, তখন সেখান থেকে উঠায় হানে, উঠায় আনার পর তখন ওনার জ্ঞান ফিরে। তারপরে আম্মু জিনিসটা কাউকে বলে না, গোপন রাখে, এবং নানি ওইটা নিয়ে এমন কিছু জিজ্ঞাসা করে নেই, কারণ হয়তো নানি ভেবছিল হয়তো ঘুমাই আছে। তো থাকার পর নানি যখন আসে নিয়া, তখন জিনিসটা নর্মাল অবস্থায় ছিল। এক মাস পর যখন মেয়েদের একটা মানসিক এই মাসিক সমস্যা,
এটা শারীরিক ভাবে, এটা আপনারা বুঝতে পারছেন যারা শ্রোতা আছেন এখানে, স্বাভাবিক ভাবেই সাধারণত একজন মেয়ে যখন কনসিভ করেন তখন জানেন যে কিছু পরিবর্তন আসে, সেই পরিবর্তনের কথা বোধহয় আপনি বলছিলেন।
তখন সেটা বন্ধ হয়ে যায়। তখন আমার নানু এই ব্যাপারটা জানতে ই করেন জানতে পারেন, তখন জিজ্ঞাসা করেন কি রে তোর এই অবস্থা কেন, বলে না হয়তো এই মাসে হয় নাই আগামী মাসে হবে, এরকম একটা ই করেন কথা বলেন। তারপরে দেখা গেল আগামী মাসেও হয় না, তারপরের মাসেও হয় না। তখন রমজান মাস ছিল, রমজান মাসের যে কোনো এক রোজায় ইফতারির আগে দিয়া আম্মুর এক প্রতিবেশী মেয়ে আসে, সেই মেয়ের কাছে আম্মু এই ঘটনাগুলি বলে, বলার পর প্রতিবেশী আরেক মহিলা এটা ই করে শুনতে পায়, শুনতে পাওয়ার পর জিনিসটা ই করে প্রকাশ পায়, প্রকাশ পাওয়ার পর তখন জিনিসটা দানাদানি হয়, এবং আমার নানিও কিছু জানতেন কিন্তু এত এতই করতেন না,
পাত্তা দিতেন না।
হ্যাঁ, পাত্তা দিতেন না। তখন আমার নানু বুঝতে পারে, আমার আম্মু 3 মাস হয়ে যায়, তখন আম্মু ই করে বমি করে, আম্মু খায় না, আম্মু কেমন জানি উদাসী হয়ে থাকে,
শারীরিক ভাবে যে পরিবর্তনগুলো আসার কথা খুব স্বাভাবিকভাবে সেগুলো আসছে।
তখন আম্মুকে চাপ দেয় যে তোকে এই কাজ কে করছে, তখন আম্মু আমার নানুর কাছে বলে যে ওই যে আমি ছবি দেখতে গেছিলাম সেখানে হাবুল আমাকে জোরভাবে এইভাবে
রেপ করেছে,
হ্যাঁ রেপ করেছে। তখন আমার নানু আমার নানার কাছে বলে, আমার নানা তখন ছিল গ্রাম সরকার, তা আমার নানার যে বড় ভাই তার সে ছিল একজন চকিদার গ্রামের, আমাদের এলাকায় একটা ই ছিল, ইয়ে পঞ্চায়েত ছিল, ওই পঞ্চায়েতের মাধ্যমে এদের একটা সালিশ হয়, এই সালিশ হওয়ার পরে এখানে হাবুলকে ই করা ইয়ে চাপ পরে করাই হয় যে আমার আম্মুকে বিবাহ করে, বিবাহ করে তা হাবুল বলে এটা আমার পক্ষে সম্ভব না,
মানে যেটা হলো গ্রাম্য সালিশে আপনার ওই হাবুলকে বলা হলো যে তোমাকে যেভাবেই হোক ওনাকে বিয়ে করতে হবে,
বিয়ে করতে হবে। কিন্তু উনি বললো এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? যে এর জন্যই সম্ভব না যে কাজটা আমি একা করিনি, কাজটা আমরা তিনজনে মিলে করেছি, এবং কার মাধ্যমে এই সন্তান আসছে এটা তো অজানা। যেহেতু এই তিনজনের এটা আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, প্রয়োজনে আমি সারা জীবন জেল খাটতে রাজি আছি। এই কথাটা যখন বলা হয় তখন আর কি করা, তখন অন্য গ্রামের এক পঞ্চায়েত ওনার মাধ্যমে আবার বিচার হয়, যেহেতু এই পঞ্চায়েত ব্যর্থ।
জি,
অন্য গ্রামের আরেক পঞ্চায়েত ওনার মাধ্যমে বিচারটা ই করা হয়, উনিও এটাতে ব্যর্থ হন। ব্যর্থ হয়ে উনি আমাদের যে নানার পরিবার সেই পরিবারের উপর দুষ্টাবেশি আসে। দুষ্টাবেশি আসে কিসের জন্য? যে একটা মেয়ে সে একজনের সাথে এনজয় করতে পারে, কিন্তু তিনজনের সাথে কিভাবে হয়? আর এটা একজন সুস্থ মানুষ, একজন মানে রক্ত মাংসের একজন সুস্থ মানুষ এই কাজটা কিভাবে করে? মানে সবাই ঘৃণার চোখে দেখে
মাকে।
হ্যাঁ, তখন আসলে আমার
মনে হয় যারা শ্রোতা আছেন এখানে আমরা একটু কথা বলে রাখি, আমরা মাঝে মাঝে পত্র পত্রিকায় এরকম খবর পাই এবং আমরা এরকম সালিশে দেখি, গ্রাম্য সালিশে, যে মেয়েদেরকে দৌড়া মারা হয়, মেয়েদেরকে পাথর ছুড়ে মারা হচ্ছে এরকম ঘটনার কারণে, এবং সেটার ফসল যে কত ভয়াবহ রকমের হতে পারে। আমাদের সব পত্র পত্রিকাতে আসে না, সবগুলো গণমাধ্যমে আসে না আমরা জানি। আমাদের যে সামাজিক চৈতন্য বোধ বা আমাদের যে সামাজিক চেতনাগুলো সেগুলো যে আসলে কত বড় মাপের এই পুরুষ শাসিত সমাজে কত রকমের কত ভয়াবহ নোংরা হতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখছি এখানে। আমরা জানি না গল্পের শেষটা কোথায় হবে, আমি নিজেও জানি না, আপনারা শুধু খালি এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের চারপাশেই হয়তো এই ধরনের ঘটনাগুলো ঘটে, এবং আমরা যদি সঠিকভাবে প্রতিবাদ করি তাহলে এই সমাজটাকে সত্যি সত্যি বদলানো সম্ভব। আচ্ছা, আপনি যেখানে ছিলেন যে আপনার মাকে গ্রামের লোকজন সবাই মিলে দোষারোপ করা শুরু করেছি, তারপরে কি হয়?
তারপরে সেই অন্য পঞ্চায়েতে একটা ই দেন, সমাধান দেন, যে যা হবার তো হয়ে গেছে, তা তিনজন যেহেতু এই কাজটা করছে তো তিনজনে 3/15 ৪৫০০ টাকা জরিমানা করা হইলো। তখনকার আমলে 4500 টাকা অনেক দাম।
আচ্ছা, দামের প্রসঙ্গে আমি আসবো, তবে তার আগে বলিনি এই জরিমানাটা কে করেছিল, আপনার গ্রামের লোকজন নাকি?
না, অন্য পঞ্চায়েত, দ্বিতীয় পঞ্চায়েত যে ছিলেন যার মাধ্যমে এই জিনিসটা হয়েছে, মানে পরিবর্ত বিচারটা যার মাধ্যমে হয়েছে উনি করেছিলেন। তারপরে
এটা মেনে নেন আপনারা?
This track was downloaded from fusionbd.com.
এটা
আপনারা মেনে নেন?
এটা ওনারা, আমার মনে হয় যে ওনাদের ই ছিল না, করার কিছু ছিল না, যেহেতু সেই মেয়েটাকে বিয়ে দেওয়া সম্ভব না একজনের কাছে বা তিনজনের কাছে দেওয়াটা সম্ভব না। এটা এটা কোনোভাবে ই না, সম্ভব না। একটা মেয়েকে যদি তিনজনে দর্শন করে তাকে একজনে কোনোভাবে বিয়ে করতে চাইব না, এটা আপনিও চাইবেন না, ঠিক না? তখন আর কি করা, এটা মানতে হবে। তখন কার আমলে তখন এইভাবে করতে করতে 4 মাস
পুলিশের কাছে কেন যায়নি? মানে আমি জানতে চাইবো আপনার কাছে জানাটা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার ওনাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো ভালো হতো। তো আপনার কাছে কোনো কথা কি তারা বলেছিল যে পুলিশের কাছে কেন যায়নি?
পুলিশের কাছে যায়নি এর জন্য, তখনকার আমাদের থানা ছিল নালিতাবাড়ি, আরেকটা ছিল নকলা, তো এই দুইটার দূরত্ব অনেক, ঠিক আছে? আর পুলিশের কাছে গেলে এটা কি হবে? কিছু তো হবে না। এখনকার এইসব ব্যাপার নিয়ে
স্যার তো বলে দিয়েছে আমি সারা জীবন জেল খাটবো কিন্তু বিয়ে করবো না,
বিয়ে করবো না, তাহলে এখানে আর কি করার আছে?
ওকে,
তারপরে এইভাবে ই করে 4 মাস হয়ে যায়, 4 মাসের এরকম 5 মাস, 7 মাস, 6 মাস, 7 মাস। আর আমি আপনাদের একটা অনুষ্ঠান শুনছিলাম ইয়ে গেছে সপ্তাহে, ওখানে একটা লোকে বলছিল যে 7 মাসের বাচ্চা নষ্ট করা যায়, এটা অসম্ভব। 4 মাস, 5 মাস হয়ে গেলে সেটা নষ্ট করা যায়, কিন্তু এরপর রোগীর অবস্থা থাকে।
উনি আমাদের এখানে বলেছিলেন যে ওনাকে নষ্ট করার ব্যাপারে যেটা বলেছিলেন যে অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছিল, এবং
7 মাস হয়ে গেলে সেটা আপনার
আপনার ক্ষেত্রে কি করা হয়েছিল?
আমার ক্ষেত্রে করা হয়েছিল, তখন আমাদের পারিবারিক, আমার নানার পারিবারিক ব্যাপারে একটা আলোচনা হয়েছিল, সবাই ইয়া করতো, তখন সবাই বলছিল যে বেবিটা যদি হয় তাহলে হয়তো আবুলের মায়া হইতে পারে, সে বিয়ে করতে রাজি হইতে পারে,
মানে হাবুল যার দ্বারা কাজটা হয়েছে সে হয়তো মায়া হতে পারে।
তখন পরিবর্তে যখন এটাও ই করে নাই, হয় নাই, এইভাবেই ই করে ই থেকে গেছে, যখন আমার জন্ম হয় ১৯০০,
তখন তো নষ্ট করে ফেলতে পারতো বেবিটা। আমি যদি অপারেশনটা করা ঠিক হচ্ছে না, কিন্তু হতে পারতো তো।
হ্যাঁ, হতে পারতো, কিন্তু হতে পারতো, কিন্তু তখনকার যুগে যদি এই সিস্টেমটা থাকতো তাহলে মানুষের দেখেন ওইরকম পদ্ধতি হয়তো ছিল না, বা ওরা জানতো
ওইরকম একটা রিমোট মারা বলছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এরকম কোন জায়গা ছিল না,
না
বা এরকম জানাশোনা ছিল না যে কিভাবে এটা করতে হয়।
আচ্ছা, কিভাবে করতে হয়, যদি থাকতো তাহলে এখনো দেখেন আগের দিনের মানুষের দশজন ১৫ জন করে সন্তান এখন আছে।
আমি অত্যন্ত দুঃখিত আপনাকে সামনে রেখে আমার এই ধরনের প্রশ্ন করতে হচ্ছে। আমি আই এম রিয়েলি সরি, আপনি গল্পটা সামনে দিক নেন প্লিজ।
আচ্ছা, আমি আমি যাচ্ছি। তারপরে ১৯৮৮তে আমার জন্ম হয়। জন্ম হওয়ার পর আমার জন্ম তারিখটা মনে আছে, ২১শে আগস্ট মনে হয়, যে কোনো একদিন সোমবার আমার নানু বলেছিল। সোমবার দিন আমার জন্ম হয়। তখন আমার আম্মু মানসিকভাবে মানে অসুস্থ হয়ে যান, তখন হাবুলকে এই করা হয়, প্রস্তাব করা হয়, তখন সে বলে না, এটা আমি যে একবার না বলছি এটা না, যদি প্রয়োজন হয় সারা জীবন আমি এখনো জেল খাটতে রাজি আছি, এটা করা সম্ভব না, যেহেতু এখন বিবি হয়ে গেছে, আমি হয়ে গেছি, আমাকে তো হত্যা করা সম্ভব না, বা আমার আম্মু এটা করতে চাইনি হয়তো, না চাইয়া সে নিজে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে রেখে হয়তো উনি চলে গেছেন, যে কোন কারণে গেছেন আমি জানি না, আমাকে নিয়ে গেলে হয়তো ভালো হইতো, কারণ আজকে আমার এইখানে থেকে এই কষ্টের কথাগুলি মানুষের কাছে বলতে হইতো না, মানুষে জানতো না। আমি আমার জন্ম নিয়ে খুবই লজ্জিত, আমি আমার নিজেকে ঘৃণা করি, এবং আমার একটা প্রশ্ন, এর জন্য কে দায়ী?
প্রশ্নের আমরা আসব, এবং প্রশ্নের উত্তর কোনো খুঁজে পাবো কিনা আমরা জানি না। আপনি আপনার মার যে কথাটা বলছিলেন যে আপনার মা চলে গেছে, চলে যাওয়া মানে কিভাবে চলে গেলেন?
হ্যাঁ, আমার জন্মের ৩ সপ্তাহ পর আমার আম্মু আত্মহত্যা করে, রিফিট নামের একটা বিষ আছে সেটা খায়।
রিফিট বিষ মানে এটা কিসের বিষ?
এটা পোকা মাকড়ের জন্য।
আচ্ছা,
এটা ধান খেতে দেওয়া হয়, আখ খেতে দেওয়া হয়, আপনার বিষটা এরকমই একটা বিষ, যদি আপনি ধান খেতে এটা ই করেন, ইয়ে প্রয়োগ করেন, দেখা গেলো ১৫ দিন ১৬ দিন বা এক মাস ধানের যে চারাটা আছে সেই চারাটা পর্যন্ত মরে যেতে চায়, মানে চারাটার যে একটা বাড়তি আছে সেটা এক মাস দেড় মাস যেহেতু আমার নিজের প্রতি ঘৃণা, এই কাজটা হয়তো কোনোদিন আমিও করতে পারি
না। আমরা এই প্রসঙ্গে আসবো, এই বিষটা কিভাবে প্রয়োগ হয়েছিল বা কিভাবে আত্মহত্যা করেছিলেন আমরা আসছি একটু পরই। মাফ করবেন, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আমরা একটু পরে এই গল্পে আবারও ফিরছি। আজকে আলী আকবরই শুধুমাত্র আমাদের অতিথি, যিনি আমাদের সঙ্গে সবসময় দূরে থাকবেন, মানে পুরো সময়টা দূরে থাকবেন। তার জীবনের জন্মের পরের যে ২৭টি বছর, জন্মের পরে যে ২৪টি বছর, সেই ২৪টি বছর বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কেমন এবং সে কতটা সাফারার, আমরা এগুলো জানার চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসছি। হ্যালো, ৮৯২০ চলছে, কীর্তি আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও ৮৯.২। হ্যালো, ৮৯২০তে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ফোন নাম্বারটি আরেকবার মনে করিয়ে দিই, ৯১১৫৬৮, অর্থাৎ ৯১১৫৬৬৮। ফোন করতে পারেন দিনরাত ২৪ ঘন্টা যে কোনো সময়। ফোন করার পরে আপনার নামটা বলবেন স্পষ্ট করে, সেল নাম্বারটি বলবেন, তারপর বলুন আপনার কি বলার আছে। আর আপনি যদি এখানে অতিথি হয়ে আসতে চান, আপনার গল্পের সংক্ষিপ্ত অংশ সেখানে বললে প্রয়োজন আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আর একই সাথে বলি, ফেসবুকে এই মুহূর্তে যারা বিভিন্ন রকম মন্তব্য করছেন, অংশগ্রহণ করছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি করতে পারেন, কোনো সাজেশন থাকলে, কোনো পরামর্শ থাকলে আপনি দিতে পারেন। আমাদের ফেসবুকের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আবারও বলছি, facebook.com/hello8920। হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO8920, W নেই, HELLO8920, একসাথে লিখতে হবে। আলী আকবর, আমরা গল্পের যে জায়গাটাতে ছিলাম, যে আপনি বিষের কথা বলছিলেন, কি বিষ নাম যেন?
রিফিট
বিষ। হ্যাঁ, তারপরে গল্পটুকু সামনে ঠিক।
হ্যাঁ, রিফিটটা হয়তো আপনি বলতে পারেন যে আমার আম্মু কোথায় পেল। এটা আমার নানা যেহেতু কিছুই করতো, জমিন জামা দাবাদ করতো, উনি গেন্ডারি করতো, তো ওনার ঘরেই ছিল।
গেন্ডারি মানে আখের চাষ করতেন,
ওনার ঘরেই ছিল। তারপরে উনি পাট আবাদ করতেন।
আচ্ছা,
তো ওনার কাছে এইসব বিষটা ই করা থাকা এটা স্বাভাবিক। এই বিষটা উনি নিয়ে বাথরুমের ভিতরে খান আমি যতটুকু শুনেছি, এবং বাথরুমের ভিতরে খেয়ে সিনিয়র দাঁড়াইতে পারেননি, দাঁড়াইতে পারেন নাই, বসা অবস্থাতেই ওইখানে মুখ দিয়ে থানা পুনা সাইরা এবং রক্তপন্ত মুখ দিয়ে বলে ই করছিল বাইর হয়ে গেছিল, এবং সাথে সাথে পায়খানা প্রস্রাব হয়ে যায়। তখন আমাদের আসলে তখনকার দিনে বলে কাঁচা বাথরুম ছিল।
হ্যাঁ, আমি একটু বলি এখানে, একটু যোগ করে নিতে চাই আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, যে বৃষ্টির কথা বলা হচ্ছে এটা আসলে খুব ভয়াবহ রকমের বিষয়, আমরা এতটা বর্ণনায় যাবো না। কারণটা হচ্ছে আপনি যেটা বলছেন এটা আসলে খুবই পাওয়ারফুল একটা বিষ, এবং যে কারণে আসলে এরকম একটি অবস্থা হয়েছে। আচ্ছা, উনি 3 সপ্তাহ পরে মারা গেলেন এবং আত্মহত্যা করলেন, তো আপনার যিনি নানি ছিলেন বা নানা ছিলেন, উনি ওরা তো বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে এই ধরনের একটা অকারেন্সে যেতে পারে?
হ্যাঁ, যেতে পারে, কিন্তু সবসময় তো নজর রাখা সম্ভব না, তাদের তো কাজ আছে। এবং একটা মানুষ যখন বাথরুমে যায়
তখন তার খুব স্বাভাবিক নজর রাখার সুযোগ থাকে না,
তখন তো একজনের পিছনে বাথরুমে যাওয়া সম্ভব না।
আচ্ছা, তারপরে আপনার লাইফটা নিয়ে শুনতে চাই আমরা।
ঠিক আছে, তারপরে বাথরুমে উনি আত্মহত্যা করেন, এবং যখন উনি বাথরুমে যান তখন আমার নানি দেখেছিল যে বাথরুমে যাচ্ছে, তো বাথরুম থেকে আপনার ঘন্টা দেড়েকের বেশি হয়ে যায় আসে না। একটা মানুষ বাথরুমে কি করতে পারে এতক্ষণ সময় ধরে? যেহেতু দিক দিয়ে বলে আমিও মানে একটু কান্নাকাটি করছিলাম, যেহেতু আমার বয়স মাত্র 3 সপ্তাহ, তখন আমার কি হইতে পারে বুঝেন? তো তখন আমার নানু বাথরুমের দিকে আগান, এবং আমার বাথরুমটা ছিল কাঁচা বাথরুম, মানে বাঁশের নিচে ই করে গাঁথা কইরা, মানে ইটা ময়লাটা তার উপরই পড়ত। উনি বিষ খায় এরকম অবস্থাতে হয় যে নিচে পড়ে যান, নিচে পড়ে যান, এবং ময়লা সয়লা দিয়ে একবারে একটা বেরসের হয়। তখন ওখান থেকে আমার নানু আমার নানাকে ডাক দিয়া, আমার 2 মামা ছিল, আমার 1 মামা তখন ছিল ছোট, আমার আম্মুর বড় ছিল আর কি, আমার আম্মু সবার ছোট ছিল। ওখান থেকে আনে, তারপরে নকলা সদর হাসপাতালে নোয়ারিক ইনে, তখনকার যুগে আসলে ভ্যান তেমন একটা পাওয়া যেত না, আপনার খাঁচা চিনেন, খাঁচা
খাঁচা করে নিয়ে যায় এরকম কিছু,
মানে খাঁচার ভিতরে ইদিয়া রশি দিয়া তার মধ্যে বইরা দুইজনে
কাঁধে নিয়ে,
তখন দেখেছি একবার, কিন্তু তার আগে তিনি মারা যান, মানে ওই বাথরুমের থেকে তিনি মারা যান, কিন্তু তারা ভেবেছিল হয়তো বেঁচে আছে, কারণ বিষ খেলে মানুষ অজ্ঞান অবস্থায় থাকে, মুখ দেখে না পোনা সারে। কিন্তু ওই সদর হাসপাতালে নেওয়ার পর ওখান থেকে ওনাকে ই করে মৃত্যু ঘোষণা করে, তারপরে আইনা আমাদের একটা পারিবারিক কবরস্থান আছে সেখানে দাফন করা হয়, আর এদিক দিয়ে শুরু হয় আমার কষ্ট। আমি আমি যতটুকু শুনেছি যে আমি একমাত্র বুকের দুধ ছাড়া আর কিছু খেতাম না, যেহেতু আমার 3 সপ্তাহ বয়স, আমার জন্মটা এরকম ভাবে হয়েছিল যে আমার তখনকার মানে আমার যখন জন্ম হয় তখন আমার চোখ ঠিক মতো মানে ফুটে নেই, তা আমার নানু ওই সরিষার তেল গরম কইরা আমার চোখে দিতেন এটা ই করার জন্য, ফোড়ার জন্য, আর এরকম ভাবে উনি আমাকে বাঁচাইছেন। তারপরে দুধ ছাড়া কিছু ই করতাম না, খাইতাম না, তো উনি আমাকে ছাগলের দুধ খাওয়াইতেন, মানে ফিটারে করে ছাগলের দুধ খাওয়াইতেন, তা আমার তো তখন ফিটার টানার বয়স না, তো আপনারা ওই যে চামিচ দিয়ে খাওয়াইলেও আমার চামিচ হয়তো আমার মাড়িতে লাগবে, এর জন্য আপনারা ওই তুলা আছে না, এই তুলার মধ্যে মনে করেন দুধ উডাইয়া এই তুলা আমার মুখে দিলে আমি চুইয়া চুইয়া কি করতাম খাইতাম এরকম।
আপনার নানি বলেছে এই গল্পগুলো, আপনার নানির কাছে কি আপনি ঘুমোতেন?
জি,
মানে রাত্রেবেলা শুয়ে শুয়ে গল্পগুলো পড়তেন?
আমার নানি ছাড়া আমি কাউকে, আমার বুঝমান হওয়ার পর থেকে, যখন একটা মানুষ তো আসলে মনে করেন যে 3 বছর 3.5 বছর বা 4 বছরের ভিতরে কিছু কিছু তার স্মৃতি নলেজে থাকে, তখন থেকে আমি আমার নানুকে দেখছি, এবং আমার নানুকে আমি আম্মু বলে ডাকছিলাম। তারপরে যখন আমি পুরাপুরি বুঝমান হইলাম যে আমার নানু আসলে এটা আমার মা না, এটা আমার নানু, তখন আমার বয়স মনে করেন 5 বছর, তখন আমার মনে আছে যে আমাকে ছাগলের দুধ খাওয়ানো হতো হয়তো। তারপরে আমার যখন বালি খাওয়ার সময় হয়, যে দেখেন এখন মনে করেন যে দুধের পাশাপাশি আরো কিছু পুষ্টিকর খাওয়া দরকার, তখন আমাকে বালি ই করতো খাওয়াইতো, এবং এই বালি খাওয়াইতো আমাকে চিনি ছাড়া, দুধ ছাড়া।
বালি?
জি,
কাঁচা বালি?
না, কাঁচা বালি না, ওটাকে সিদ্ধ করে।
বালি মানে যে মাটির সাথে যে বালি থাকে?
না না না,
বার্লি,
বার্লি, এরারুট।
আচ্ছা, ঠিক আছে, বার্লি,
এটা মনে করি ই করে তো খাওয়াই তো চিনি ছাড়া দুধ ছাড়া শুধু লবণ দিয়া।
গ্রামের অনেক ছেলে পেয়ে রোগা যারা আছে এরকম অনেক কষ্ট করে বড় হন, খুব স্বাভাবিক।
হ্যাঁ, তা একটা জিনিস আমার মনে আছে, অষ্টআশির আমার মনে নিয়েছিল, আমার ই করছে নানি বলছে অষ্টআশির যে একটা বন্যা হয়েছিল সেই বন্যাটার কথা হয়তো সবাই জানে।
অনেক
বড় বন্যা, তখন আমার নানার আপনার মাটির ঘর ছিল, যেহেতু মাটির ঘরগুলি আসলে ওই যে দেয়ালগুলি অনেক মোটা হয়,
জি,
সেই দেয়ালের মানে জালানা ছিল, জালানাতে কোনো শিক ছিল না, কোনো শিক ছিল না, সেই জালানা দিয়ে আমি ই করি পানিতে ই করি পড়ে যাই। তখন আমাদের
বয়স কত তখন আপনার?
তখন আমার বয়স মনে করেন এই দেড় বছর।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় গল্পটা একটু থামাতে চাই আমাদের রাত 12টার সংবাদের জন্য। জানালা দিয়ে উনি বন্যার পানিতে পড়ে যান, কারণ সেই সময় একটা গ্রেট বন্যা হয়েছিল, 1988 সালের বন্যা আপনারা জানেন, এবং ভয়াবহ রকমের বন্যা, পুরো বাংলাদেশই প্রায় এই বন্যায় নিমজ্জিত ছিলেন। তো যাই হোক, আমরা এই গল্পের বাকিটুকু শুনবো রাত 12টার সংবাদের পর। টানা আলী আকবর বলে যাবেন, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা 12টার সংবাদের পরপরই ফিরে আসছি। ফেসবুকে এই মুহূর্তে যারা মন্তব্য করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনিও যোগ দিতে পারেন facebook.com/hello8920 এই পেজটিতে। সংবাদের পরপর আমরা ফিরে আসছি আলী আকবরকে নিয়ে। আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 90.2। ঠিকঠাক হ্যালো 8920 তে আরো একবার স্বাগত। বলেছিলাম সংবাদের পরপরই আমরা ফিরে আসবো আজকের অতিথিকে নিয়ে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। আপনার এই প্রিয় অনুষ্ঠানটিতে আপনি যোগ দিতে পারেন, এবং আমরা বলে থাকি হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার জায়গা, যেখানে আপনি আপনার কথা মন খুলে বলতে পারেন। এটা এমন একটি জায়গা যেখানে হয়তোবা কাউকেই বলা যায় না, বা পৃথিবীতে এমন কিছু কথা থাকে যা হয়তোবা কারোর সাথে ভাগাভাগি করা যায় না, সে কথাগুলো আপনি আমাদের এখানে ভাগাভাগি করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানের একটি উদ্দেশ্য নেই আমরা মূলত বলি, কিন্তু আমরা বিশ্বাস করি একটা জীবনের ঘটনা হাজার জীবনকে পরিবর্তন করতে পারে ভালো অর্থে। আমরা মনে করি আমরা কোনো লেসন দিই না। আমরা ছোটবেলায় যেরকম ইসপের গল্প পড়তাম, আমরা বারবারই একই গল্পের উদাহরণ আমাকে দিতে হয়, ইসপের গল্প পড়ার শেষে ছোট্ট করে ছোটদের জন্য লেখা থাকতো যে এই গল্পের লেসন কিংবা এই গল্পের মূল কথা হচ্ছে এটা। আমরা গল্প বলার পরে আপনাদেরকে মূল কথা শেখাই না ছোট বাচ্চাদের মতো। আমরা বিশ্বাস করি আমাদের যারা এখানে শোনেন তারা প্রত্যেকেই ম্যাচিউর, প্রত্যেকেই অ্যাডাল্ট, এবং প্রত্যেকেই গল্পটা শোনার পরে কে কি শিখলেন, কে কিভাবে নিলেন, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা জীবনের গল্প ছাড়া এখানে অন্য কোন ধরনের আজগুবি গল্প কিংবা কোনো ফিকশন কিংবা শুধুমাত্র দুঃখের গল্প কিংবা শুধুমাত্র ভালোবাসা কিংবা শুধুমাত্র কষ্ট শুধুমাত্র আনন্দ উপস্থাপন করি না। আমরা মনে করি জীবনের গল্প যে কোনো কিছু নিয়েই হতে পারে, সেটা যে কোনো কিছুই, এবং জীবনের অভিজ্ঞতা পৃথিবীর সকল অভিজ্ঞতার চাইতে, যে কোনো ধরনের কাল্পনিক অভিজ্ঞতার চাইতে অনেক বড়। আজকে আমাদের সঙ্গে আছেন আলী আকবর, যিনি কথা বলছেন এবং বারবার কাঁদছেন। আপনারা হয়তোবা সামনাসামনি দেখতে পাচ্ছেন না, এই এই অস্বস্তিকর মুহূর্তটা আমাকে বারবার ভোগ করতে হচ্ছে, এবং ঠিক রাত 9টা থেকে তার সাথে আমি বসেছি, তিনি এখন পর্যন্ত বারবার চোখ মুচ্ছেন। এই দৃষ্টি আমি আমার জীবনে খুব কম দেখেছি যে একজন মানুষ নর্মালি কথা বলছেন, হাউমাউ করে কাঁদছেন না, কিন্তু বারবার চোখ দিয়ে পানি পড়ছে। এটা আসলে খুব কষ্টের একটা, মানে খুব কষ্ট, আসলে কি শব্দ দিয়ে এটাকে বোঝাবো আমার ঠিক জানা নেই। যারা এতক্ষণ ধরে শুনছিলেন তারা নিশ্চয়ই জানেন যে আলী আকবরের জন্মকাহিনী নিয়ে আলী আকবর যেটা বলেছে সেটা আসলেই মানে তার জায়গাটা থেকে মেনে নেয়া খুব খুব খুবই কষ্টের, খুবই কষ্টের, আমরা যাই বলি না কেন। আর যারা এই মুহূর্তে যোগ দিলেন আশা করছি তার সঙ্গে থাকলে বুঝতে পারবেন যে তার কষ্টের জায়গাটা আসলে কত। জন্ম একটা কথা আছে আমরা পড়েছি বাংলা ব্যাকরণে কিংবা অন্য কোনো জায়গায়, সেটা হচ্ছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, কিন্তু জন্ম যথা তথা হলেও কর্ম যে ভালো করার সুযোগ থাকে না কিংবা কর্ম যে আসলেই করা যায় না, আলী আকবরের জীবনের কাহিনী থেকে সেটা স্পষ্ট করে উঠে আসবে। যারা ফেসবুকে এই মুহূর্তে রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বিভিন্ন মন্তব্য করবার জন্য, এবং একই সাথে আলী আকবরকে সাহস দেবার জন্য। আপনি অনুষ্ঠানে যোগ দিতে পারেন, আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে আপনার জন্য 9115668, আবারও বলছি 9115668। দিনটা 24 ঘন্টা, যে কোনো সময় আপনি এখানে ফোন করতে পারেন, নাম বলবেন, ফোন নাম্বার স্পষ্ট করে বলবেন যেটা আপনার সেল নাম্বার, এবং তারপরে বলুন আপনার কি বলার আছে। আর ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো 8920 বানানটি হচ্ছে HELLO8920, W নেই কিন্তু, HELLO8920। আবার ভাই আমরা ফিরে এসেছি, এবং আপনি যেটা বলছিলেন যে 87 সালে আপনার জন্ম, 88 সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল, আমরা গল্পের এই জায়গাটিতে ছিলাম যে আপনি জানলা ধরে পড়ে গিয়েছিলেন বা কিছু একটা, তো আমরা চলুন ওখান থেকে শুরু করি।
হ্যাঁ, আমি জানলা দিয়ে ই করি, পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমার নানু ঘরে মশলা বাটতে ছিলেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তখন তো আপনার এই গুঁড়া মশলা ছিল না, দেখেন আমি নাই এবং উঠানের মধ্যে তখন ই ছিল, হাডু পানি ছিল বলে, তো হাডু পানিতে আমি করি পড়ে যাই। তখন ওখান থেকে আমাকে উদায় আনা হয় এবং অনেক পানি আমি খাই, যেহেতু তখন আমি দেড় বছর বা
মাত্র বয়স,
তো ই করি পানি খাই। সেই পানিতে খাওয়ার পরে সেখান থেকে বর্ষা নাইমা যাওয়ার পর আমার একটা জ্বর হয়, টাইফয়েড জ্বর যেটাকে বলে, সেটাতে টাইফয়েড ভালো হওয়ার পর আমার একটা সমস্যা হয়, সেটা হয় মাঝে মধ্যে কিছু সময় আমার কথা বাইজা পড়ে,
মানে আপনি কথা বলতে পারেন না, ঠিক না?
আপনার মাঝে মাঝে দেখা যায়, তখন যেটাকে আমার প্রকৃতিক ভাষায় আপনার কথা, আমি দেখা গেল ই করলাম, পাঁচটা বললাম, এর মধ্যে দুইটা বলতে পারলাম না।
আচ্ছা আচ্ছা,
এই সমস্যাটা হয়, এখন এই সমস্যাটা আমার আছে কিন্তু সবসময় হয় না। তারপরে আমাকে ছাগলের দুধ খাওয়ানো হতো, এইভাবে আমার বয়স দিন দিন বাড়তে থাকে। তখন আমি এই আপনার বালি, তারপরে ছাগলের দুধ, এটি যখন খাওয়া ভুলে যাই, যখন ভাত খাইতে শুরু করি তখন আমার একটা সময় যায়, যে সময়টা মনে করেন মানুষ যে বয়সটায় কিছু বুঝে না ভালো মন্দ, বুঝতে পারছেন, যে সময়টা মানুষ ভালো মন্দ বুঝে না, তখন আমার প্রতিবেশী, আমার নানার বাড়ির সাথে প্রতিবেশী এক লোক ছিল, আমি সেখানে চিরকাল একজনে খাবার যদি খায় সেখানে একটা বাচ্চা বলবান দেখলে যাইতেই পারে, আমি সেখানে বলে গেছিলাম, তখন আমার বয়স দুই বছর কি আড়াই বছর হবে বা এর একটু বেশি হতে পারে। তো যাওয়ার পরে সেই মানুষগুলি ভালো ছিল না বলে তারা একটা শুকনা মরিচ এক নলা ভাতের সাথে মাখায়, সেটা আবার হাতে দেয়, তারপরে আমি বুঝতে পারি না, আমি তো তখন জানি না এটা কি, সেটা বলে আমি খাই এবং খাওয়ার পর আমার মুখ চোখ লাল হয়ে যায়, আমি চিৎকার করতে থাকি, তখন আমার নানু আসে দৌড় পাইরা, কি হয়েছে দেখা যায় আমার মুখ চোখ লাল, আমার মুখ দিয়ে ল্যাবরা পড়ছে, যেটাকে লালা বলা হয় সেটা পড়তেছে, তো উনি পানি বুনি দিয়া পাখা দিয়ে বাতাস বুতাস করে ঠান্ডা করছে, তো ওই কষ্ট তো আমার কথা মনে নাই, আমি নানুর কাছ থেকে শোনার পর সে কষ্টটা অনুভব করতে পারি যে কি হতে পারে। যাই হোক, এইভাবে আমার বেড়ে ওঠা, যখন আমার বয়স তিন বছর কি সাড়ে তিন বছর, তখন আমার নানা মারা যায়, নানাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। তখন একটা হতাশার মধ্যে থাকে আমার নানি, যেহেতু এর মধ্যে দুই পোলা আসছিল, আমার দুই মামা আছে, তারা নানা বেঁচে থাকতে একজন ই করছিল, বিবাহ করছিল, এবং তিনি বিবাহের ছয় মাস পরে জুদা হয়ে যান, মানে জুদা পর্যন্ত মানে ভিন্ন হয়ে যান।
আচ্ছা আচ্ছা, ওকে। আমি আসলে অনেক গ্রামীণ শব্দের সাথে পরিচিত না, হয়তো হলেও অন্য ভিন্ন ভাবে
তারপরে আমার ওই মামা জুদা হয়ে যায় বা ভিন্ন হয়ে যায়, তো তার সংসার সে দেখাশোনা করে, আর গ্রামে একটা মেয়েদের একটা আছে ব্যাপার আছে, স্বামীর ঘরে আসলে তাদের নিজের মতো করিয়া
সংসার সাজাতে চায়,
সেখানে কোনো ঝামেলা থাক এটা তারা কখনো চায় না, এবং এখন পর্যন্ত আমার জীবনে আমি দেখি নাই, হয়তো দু একটা আছে পরিস্থিতির শিকার হয়ে থাকে। তা আমার ওই মামা ই করে চলে যায়, তা আমার নানার যত বিশেষ সম্পত্তি ছিল এটি আপনার খাদ্রা গাজি টাকে বলে
ঘাস, মানে সরকারি জায়গা,
সরকারি জায়গা না, হিন্দুদের জায়গা। যেহেতু আমার দাদা পাকিস্তানি ছিল, এই দেশে যখন হিন্দুরা বসবাস করতো তখন এই একাত্তরের
কিছু পরিত্যক্ত জমি যেগুলো আসলে পেয়েছে, হ্যাঁ যাই হোক,
উনি জোর করে ই করছিলেন, রাখছিলেন, সেটি হাত ছাড়া হয়ে যায় নানা ইয়ে মরার পরে। এবং এসআর সরকার যাওয়ার পরপরই বিএনপি সরকার যখন আসে তখন একটা খারিজ বাইর হয়, সেই খারিজে ওই জমিনগুলি সরকারের আন্ডারে যায় এবং যার দখলে আছে সে কিছু টাকা পয়সা দিয়ে সেটা আবার ভোগ করতে পারবো। কিন্তু ওই মুহূর্তে আমার নানুর হাতে সেই পরিস্থিতিটা ছিল না, যেহেতু কোন জায়গায় কি আছে আমার নানা ভালো জানত, সেখানে নানির জানার কোনো ই উঠে না, প্রশ্নই উঠে না। তাই আমার বয়স যখন 4 বছর বা ইয়ে 5 বছর তখন আমাদের অবস্থা খুবই খারাপ, মানে আমাদের নানা আমাদের যে নানুর পরিবারটা।
জি,
আমার স্মরণ আছে আমি 3 দিন শুধু পানি খেয়ে থাকছি
ওই বছর বয়সে,
কারণ খাবার দিতে পারতো না। আমার যে ছোট মামাটা সেটা জুয়া খেলতো এবং একদিন আমার নানিকে বলতো, মা আমারে কোনোখান থেকে 100 বা 200 টাকা ই করে দাঁড়ায় না দো। আমার নানু ধার করে দিত, সেই টাকাটা সে জোয়া খেলতো এবং কাঙ্ক্ষিত সময়ে সেই টাকাটা আমার নানু যখন চাইতো যে দেখ আমি তো টাকাটা ধার করে আনছি, এই টাকাটা তুই আমাকে দে, তখন বলতো আমার মামাটা যে এটা তো তোমার টাকা, তুমি আমাকে দিয়েছ, আর মা ছেলে কি টাকা দিলে সেটা কি ফেরত দিতে হয় নাকি। তা উনি গাঁজা টাজাও খাইতেন, ওনার নাম হইল কালু,
কালু নামই সবাই চিনতো, ওকে ওকে আচ্ছা,
নাম ছিল কামাল,
কামাল থেকে কালু হয়ে গেছে।
আর দেখতো উনি একটু কালো
কালো ছিলেন, যে কারণে কামাল থেকে কালু, মানে পরিবর্তন করতে সমস্যা হয়নি আর কি।
উনি গাজার এই গাজার ঘাস বাড়িতে লাগাইতেন,
মানে যেহেতু পয়সা টসা পকেটে নেই নিজেই চাষবাস করে নিজেই খাই।
সেটা গাজার একটা গাজার গাছগুলি আপনি হয়তো দেখছেন কিনা জানি না,
আমার দেখা হয়নি,
আপনার
চিরল চিরল পাতা হয় যেগুলো,
চিরল চিরল পাতা,
হ্যাঁ আমার দেখা হয়েছে।
আপনার আরুল গাছ চিনেন? যাই হোক, উনি বাড়িতে লাগাইতেন এবং ওদের পাকা ওদের পাতা পাকতে সেটা শুকাইয়া উনি বাড়িতে খাইতেন।
সবাইকে একটু বলে দেখি, কেউ চেষ্টা করবেন না, কারণ এগুলো একদম দণ্ডনীয় অপরাধ, হ্যাঁ মানে কোনো বাড়িতে লাগানোর চেষ্টা করবেন না, এগুলো দণ্ডনীয় অপরাধ।
কিন্তু ওই সময়টা আসলে মানুষ বা আইন অতটুকু কিছুটা পরিবর্তন হয়েছে, যেমন ধরেন বিশানি আসিয়ানি, এখনো
বিশানি আসিয়ানি মানে
20%,
ও আচ্ছা আচ্ছা ওকে,
100% এখনো মনে করেন। আমাদের
আপনি গ্রামে যান, আপনি গ্রামে যান কতদিন পর পর যান?
আমি যাই 3 বছর 4 বছর।
আচ্ছা, আমরা সেই গল্প অনেক পরে আসবো। তো আমরা যেখানে ছিলাম যে আপনি বলছিলেন যে আপনার খাবারের খুবই 3 দিন আপনি পানি খেয়েছিলেন, এরকম কোন রকম বেঁচে থাকা,
হ্যাঁ বেঁচে থাকার জন্য। তে এরকম একটা কুরবানির ঈদ হইতে পারে, যেহেতু আমাদের দেশে বড় ঈদ বলে এবং রোজার ঈদকে ছোট ঈদ বলে, সেখানে আপনার জোয়ার পট আছে, মানে সরকারি ভাবে সেটা ডাকাত, সেখানে থাকতো বেশি সময়, দেখা গেলো আজকে যার তো 15 দিন পরে আইতো বা 1 সপ্তাহ পরে আইতো, ওইখানে খাওয়া থাকার সব ব্যবস্থা আছে, বা ওখানে মনে করেন আচ্ছা ওই অন্যরকম একটা ইয়ে পরিবেশ। একদিন রাত্রে আমাদের কিছু ধান ছিল, আমার নানায় রেখে গিয়েছিল, বা যখন মনে করেন যে পরজমি থেকে আমাদের ধান দিয়ে আসে, সেই ধান বাহারিতে রাখা ছিল। আর তখন এমন একটা পরিস্থিতি ছিল, সেই ধান সিদ্ধ করা বা ভাঙ্গানো তেমন একটা সহজ ব্যাপার ছিল না। তখনকার এই ধান রাত্রে আমি আমার নানুষ ই করছি, শুয়ে আছি, তখন আমার বয়স 6 কি 6.5 বা এরকম হবে, দেখি যে এই ধানের বাহারি যে চিনেন বাহারি বলে, বাহারির ভিতরে খসখস করে।
বাহারি কি জিনিস? অনেকে বুঝবে না।
ওখানে ধান রাখে, সেটাকে অনেকে ধানের গোলা বলে।
ধানের গোলা? ওকে, ধানের গোলা, ধানের গোলা, ঠিক আছে, আপনারা বাহারি বলেন।
হ্যাঁ, তো ওখানে খসখস করে। তা আমার নানু বলে, এই আলি দেখ তো সেখানে কি। তা আমি তখন তো ছোট, আপনার ওই বায়া উঠলাম, বায়া ওইটা তখন কুপিবাতি ছিল। এই কুপিবাতি দিয়া যখন দেখতে যাই, আমার কাছে লাগে ওটা অনেক গভীর ছিল, পরে এই রুমটার মতো গভীর এবং এতটুকু ইয়ে উঁচাই ছিল, দেখি একটা মানুষের মতো দেখা যায়। এবং সেই মানুষটাই আমার সেই ছোট মামা,
সে ধান চুরি করছে।
হ্যাঁ, ধান চুরি করছে। তাও কিভাবে? কোনো বস্তা নাই, কোনো কিছু নাই, তার শরীরে জামাটা ঠিক আছে, তার যে লুঙ্গিটা সেটার এক মাথায় বান্ধিছে, বান্ধিলে সেটা একটা বস্তার মতো হয়, সেটার মধ্যে ধান দিচ্ছে। এবং ধান করে সেই ধান মাথায় করে নিয়ে বেচবো, সেই টাকাতে জোয়া খেলবো।
কি ভয়াবহ নেশা!
ঠিক আছে, জোয়ার নেশা আসলে অনেক বড়। আমি একটা নাটক দেখছিলাম ইয়ে সঞ্চল চৌধুরী, এই ব্যাপারে আমি যাবো না, আমার জীবন।
তো আপনি জুয়াটাকে কেন টেনে আসলেন আপনার জীবনের মধ্যে? আপনার সাথে এটা সম্পর্ক কি, মানে আপনার জীবনের সাথে এটা সম্পর্ক কি?
আসলে জুয়াটাকে আমি ঘৃণা করি। ঠিক আছে, যে আমার ওই ছোট মামা জুয়া খেললা, আমার নানার যেটি রাইখা গেছিল সেটিও শেষ করে দিছে।
ও আচ্ছা,
কথা বুঝছেন? তারপরে আমার ছোট মামার ভাগে যেহিনি আসিল বাড়ি বিড়াটা পর্যন্ত সে উনি বেঁচে দিছে। এবং যখন বাড়ি বিড়াটা বেঁচে আমার নানু নিষেধ করছিল, উনি শুনেন নাই। এখন উনি তেমন একটা ভালো অবস্থায় নাই, হাওয়ার মিঠাই ছিলেন।
হ্যাঁ, হাওয়ার মিঠাই, হ্যাঁ,
সেটা বানায়। হ্যাঁ, সেটা বানায়, এবং রাস্তার এক সাইড একটা সরকারি জায়গা, সেখানে থাকে, সেটা বানায় বিক্রি করে এবং জীবিকা ই করে। এখন সেটা তার ভুল, বুঝতে পারছে যে আমি একসময় ভুল করছি, কিন্তু এখন যে অবস্থায় আছে সেটার থেকে আগের অবস্থানটা ভালো ছিল না। আর বড় মামা উনি ভালো আছেন, কারণ উনি আগে থেকে একটু বুঝবান ছিলেন। ওনার এখন আমি বাড়িতে গেলে ওনার কাছেই যাই, এবং ওনার কাছে আমার কিছু টাকা রাখা আছে, যে টাকা উনি আমাকে বছরে 30 মণ দান দেন। এখন সেই দানটা আমি আমার কাজে লাগাই। তারপরে আমার আর নানুর অবস্থা খুবই খারাপ। যে কোনো এক কুরবানির ঈদে আমাদের ঘরে কিচ্ছু নাই, এক পানি ছাড়া। আপনার ঈদের দিন যে একটা গ্রামে আর কিছু না থাক, যাদের কিচ্ছু নাই তাদেরও ঘরে অন্তত সেমাইয়ের ব্যবস্থা থাকে। তাহলে আমার বড় মামার বউটা একটু মানে ধারকা টাইপের ছিল আর কি, এবং আমার নানুকে পছন্দ করতেন না। ওই কুরবানির ঈদে তারা ঘরে খাবার খাচ্ছে, সেমাই খাচ্ছে, আমরা দুই নাই না তিনে, আমাদের ঘরে উপাস, খাওয়া নেই। অন্তত আমার সাবজেক্ট আমি বাদ দিলাম, আমার বুড়া নানুটা ওনাকে তো যেহেতু ওনার শাশুড়ি, উনি তো নিয়া একটু খাওয়াইতে পারতো, পারতো না। এই জিনিসটা উনি করেন। আসলে মানুষ পৃথিবীতে কত রকম এটা আমি জানি, আমি রাস্তার প্রতি বাঁকে বাঁকে ঠুকুর খাইছি, আমি জানি, আমি মানুষের মুখ দেখলে বলতে পারি তার ভিতরে কি আছে। ঠিক আছে, এই অভিজ্ঞতাটা আমার আছে। তো যাই হোক, এটা হয়ে গেছে। এবং ওনার যে ছেলে, আমার নানুর যে ছেলে বড় মামা, সিনিও কোনো সময় আমাদের প্রতি খেয়াল করে নাই। আমার জন্মটা যেভাবে হোক, আমি তো ওনার বোনের পেটে হয়েছি, যেভাবেই হোক আমার জন্মটা। এবং আমাকে তো ই করতে পারতেন, ওনার ওনার ভাগেরটা বুঝলাম, উনি একজন সীমিত আয়ের মানুষ, ওনার ভাগেরটা তো আমাকে দিতে পারতেন।
This track was downloaded from fusionbd.com.
তারপরে আমাদের নানার বাড়িতে একটা জাম গাছ ছিল, জাম গাছ ছিল। তখন আমার মামার একটা মেয়ে হয়, সে মেয়ের নাম রত্না, তার এখন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। সে ঢাকাতে কোন জায়গায় জানি থাকে, আমার সাথে যোগাযোগ নাই। সে আমার বেশি একটা ছোট না, মনে করেন যে বছর দুয়ের ছোট হতে পারে।
আপনার যে মামা তো বোনের কথা বলছেন, তারা কি আপনাকে ভাই বলে পরিচয় দিত?
তখন দিত কিনা জানি না, কিন্তু এখন কারোর সাথে কারো যোগাযোগ নেই। এখন দেয় কিনা বা দিতে ইচ্ছুক কিনা, যদি থাকতো তাহলে আমার সেই নাম্বার তো সবাই জানে, আমার দুইটা নাম্বার আছে, আমি একটা পার্সোনাল এটা কাউকে দিই না, আরেকটা নাম্বার আছে যে সব জায়গায় আমি দিই, সেই নাম্বারটা যেটা আপনাকে আমি দিয়েছি এবং পরের নাম্বারটা আমি দিয়ে গেছি আপনাদের এখানে। তারপরে সেই জাম গাছে আমরা দুজন তখন প্রায় সমান সমান, আমার সে মতো বোন, তখন গাছ থেকে কিন্তু জাম পড়ে, জাম পাকলে
জি
একটা জাম পড়ছে এবং সেই জামটা যেহেতু আমি বড়, আমি দৌড়েতে তার থেকে আগে, শক্তিতে তার থেকে আগে, সেই জামটা আমি যাইয়া ধরি আগে এবং দৌড়ে মুখে ই করি ঢুকাই দিই, তখন এই জামটাও আমার সেই বোনটা না পাইয়া সে কান্দা কাটি শুরু করে। তাই আমি বললাম দেখ তুই কান্দিস না, নিচে তো আরো জাম আছে, ওদিকে না ওইটা খাইব না। এটা নিয়ে আমাদের ভিতরে, আমার মামির ভিতরে, আমার নানুর ভিতরে একটা ঝগড়া হয়। সেই ঝগড়াতে উনি আমার মামি আমার নানুকে মারে,
গায়ে হাত তুলেন,
মানে গায়ে হাত তুলতে মানে চুল ছিঁড়া ছিঁড়ি যেটা মেয়েরা করে আসে।
আমি একটু শ্রোতা আপনাদেরকে বলে নিই, গ্রামীণ আপনারা যারা শহরে বড় হয়েছেন, শহরে যারা থাকছেন তাদের কাছে এটা অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু গ্রামীণ পরিবেশে ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট জিনিস নিয়ে ও যেটা বলছে আজকাল একবার, এগুলো যে কত ঘটে থাকে এবং কিভাবে হয়, যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন তারা নিশ্চয়ই আলী একবারের সাথে একমত পোষণ করবেন। হ্যাঁ, তো যেটা বলছিলেন যে ওটা হলো, তারপর
তারপরে মনে করেন আমি বুঝলাম যে আমার নানু আমাকে বলল যে ভাই এই পরিবেশে তোকে আমার রাখা সম্ভব হচ্ছে না।
আপনার নানু বলল আপনাকে? আপনার তখন বয়স কত?
আমার বয়স তখন 5 বছর কি 5.5 বছর।
এর মধ্যে আপনি কখনো স্কুলে যাননি?
জি না, আমার স্কুলে কে নেবে, স্কুলে একটা খরচ আছে, আর আমাদের আশেপাশে কোনো প্রাইমারি স্কুল বা এই আপনার সরকারি স্কুল এগুলো ছিল না।
আচ্ছা আচ্ছা,
অনেক দূরে ছিল এবং যাইতে হইতো, সেখানে আমার নিয়ে যাওয়ার মতো মানুষ ছিল না, নিয়ে যাওয়ার মতো মানুষ ছিল না, আর খরচেরও তো একটা ব্যাপার আছে। তখনকার দিনে মনে করেন এই যেহেতু যেখানে 1500 টাকা হইলে 100% জমিন কিনা যায়, এবং আমি 2003 সালে একটা জায়গা কিনছি আপনার 12% 75,000 টাকা দিয়ে, এখন সেই জায়গার দাম 10 লাখ টাকা।
যাই হোক, আপনি অনেক টাকার মালিক, 10 লাখ টাকার মালিক।
ঠিক আছে, না আমি যদি বলি যে আমি এই টাকাটা বেচবো এখন, যদি খালি মুখ দিয়ে বাই করি তাহলে 10 লাখ টাকা।
যাই হোক, সেই সময়টা তো এরকম ছিল আর কি, আপনি যেটা বলছেন।
হ্যাঁ,
তো আপনার পেছনে টাকা খরচ করার মতো কেউ ছিল না, এবং আপনি তারপরে স্কুলে গিয়ে আপনার নানি কি বললো আপনাকে, কি করলো?
যে ভাই এখন আমাদের সময় খারাপ, এখন তোর যদি আমি একটা কিছু ই করতে পারতাম তাহলে আমি ই করে মরেও শান্তি পাইতাম। তো এইভাবেই থাকে। তখন এরকম অভাব অনটনের ভিতরে আমাদের এক দেখা গেল এক বেলা খাই, দুই বেলা খাই না। এর মধ্যে আমার একটা জিনিস মনে আছে, আমার ছোট মামা আমি একদিন নৌকা দিয়ে মাছ মারতে যাই, মানে চক চিনেন তো?
চক মানে
একটা বিল।
ও আচ্ছা, বিলটাকে চক বলে। আপনি একটু ভেঙে ভেঙে বলবেন, কারণ আমার মতো অনেক শ্রোতা আছে যারা অনেক কিছু বোঝে না।
যেটা আপনি বুঝবেন না আমাকে বলবেন, কোন শ্রোতা কোনটা বোঝেন।
ঠিক আছে, ওকে, চক মানে হচ্ছে বিল।
হ্যাঁ, বিল। তো বিলে আমি যাই ই দিয়া নৌকা দিয়া, সেখান থেকে আমরা অনেক মাছ পাই এবং ঝাঁকি জাল দিয়ে মাছ মারা হয়। ঝাঁকি জাল পর্যন্ত এটা ঝাঁকি দিয়ে মারে।
ও আচ্ছা, ওটাকে ঝাঁকি জাল বলে। আচ্ছা ঠিক আছে,
সেই জাল দিয়ে মাছ মারতে যায় এবং সেই মাছ অনেকটি মাছ পাই। তখনকার দিনে মাছ ছিল কুরাল মাছ, বড় বাইন মাছ, তারপরে বড় ট্যাংরা, সেটাকে আমরা গোলসা বলি।
এটা আমি চিনি, গোলসাটা আমি চিনি। হ্যাঁ,
তারপরে আপনার রিডা মাছ,
রিডা মাছ আমি চিনি না। যাই হোক, আমরা মাছের সঙ্গে নাই থাকে মাছ পান। হ্যাঁ,
তারপরে সেই মাছ নিয়ে আমরা নালিতাবাড়ি বাজারে যাই, দুপুর থেকে বিকাল পর্যন্ত আমরা সেই মাছ নিয়েই করি, এভাবে বসে থাকি, কেউ জিজ্ঞেস করে না,
কিনতে আসে না।
জি না, কারণ তখন একটা মানুষ মাছ একটা বস্তি ফেলে মাছ পাওয়া যায়, মাছ ই করবো কিনে আনি ই করবো খাইবো কি। তো তখন সেই মাছ নিয়ে আমরা বাড়িতে আসি, তখন আমার নানু কচু তো চিনেন।
জি, কচু চিনি।
এই কচুর ডগা ই করে কাইটা সে মাছের সাথে একটা এই করেন, তরকারি পাক করেন এবং মাছ ভাজেন, এবং ওই কচুর সংখ্যাটাই বেশি, যেটা খেলে পেট ভরার মতো, করছি পেট ভরছি, এরকম অনেক কাহিনী আছে যেগুলো বলা
এইভাবে কষ্ট করে আর কি বড় হওয়া।
তারপরে আমার বয়স যখন 7 বছর, তখন আমার নানুর অনেক আগে অপারেশন হয়েছিল, মানে তার যৌবনকালে বা যে কোনো একটা সময় ওনার একটা অপারেশন হয়, সেই অপারেশনের একটা ইনফেকশন মানে এই বয়সে এসে করে দেখা দেয়, এবং উনি মাঝখানে একবার কোন জায়গা থেকে জানি ই করেন, পরে যান, পরে যাওয়া থেকে সেই ইনফেকশনটা হয় এবং সেটাতে এই আপনার এখানে একটা সিলাই ছিল সেটা ফুলে যায়, এবং ফুলে যাওয়াতে তারপরেই উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে যান।
তখন আপনার বয়স কত?
7 বছর।
তার মানে 7 বছর বয়সে আপনি নানিকে হারালেন, আপনার নানুকে হারালেন 3.5 বছর বয়সে, আপনার মা আপনার জন্মের জন্য আত্মহত্যা করলো, মানে আপনার পৃথিবীতে আর কেউ নেই।
না,
7 বছর বয়সে আলী আকবরের দুনিয়াতে আর কেউ নেই। তারপরের গল্পটা আমরা শুনতে চাই।
তারপরে তারপরে গল্পটা আমার নানু তো মারা গেল, আমার সে বড় মামার কাছে থাকা আমার পক্ষে অসম্ভব। আমার শুধু মামা, সে হলো মানে বেহিসাবি, সে তখনও বিয়া এ করেন নাই। তারপরে ওনার শুধু তখন বাড়ি বেটাটাই ছিল, মানে আমার ছোট মামার ভাগে।
জি,
তখন আমার এক প্রতিবেশী খালা লাগে, উনি ঢাকায় থাকতেন, উনি ঢাকায় থাকতেন, উনার মাধ্যমে ঢাকায় আসা।
আচ্ছা,
উনি আমাকে বললেন যে চল তোরে ঢাকা নিয়ে দেখি একটা কিছু করা যায় কিনা। উনি আমাকে ঢাকা নিয়ে আসলেন, ঢাকায় না, উনি কাজ করতেন আরামবাগ যে কোনো একটা জায়গায়, আমি জায়গার নামটা বলছি না।
ঠিক আছে, আপনি যেটা গোপন করতে চান সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি না।
এই আরামবাগ যে কোনো একটা ইয়ে জায়গায়, তারপরে আমাকে যে আনেন তখন আমার বয়স 7।
জি,
তখন ওই আমার সেই খালা যে বাসায় কাজ করতেন সেই বাসার ম্যাম সাহেবের আম্মুর বাসায় আমাকে দিলেন, সেটা হলো হাতিরপুল ইয়াতে ভূতের গলিতে।
কি হিসেবে দিলেন আপনাকে ওখানে?
ওখানে মনে করেন যে ওই আমি যে বাসায় করছি কাজ করছি, ওনার 2 ছেলে 2 মেয়ে, এবং ওই বড় মেয়ে ই করছে বিয়া হয়েছে, উনি আরামবাগ থাকেন, ওনার বাসায় আমার ওই ইয়া খালা কাজ করেন। আর ওনার যে মার বাসায় ওনার 1 ছেলে ই করতেন, বিদেশ থাকতেন, 2 ছেলের মধ্যে আর 1 ছেলে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন।
না, আপনি ওখানে ওই বাসাতে গিয়ে কি মানে কাজের ছেলে হিসেবে গেলেন?
হ্যাঁ, কাজের ছেলে হিসাবে।
আচ্ছা আচ্ছা, ওকে।
তে ওনার ছোট ছেলে ছিলেন বাহিরে, ওনার ছোট ছেলে ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর ওনার বড় ছেলে ছিলেন বাহিরে। তাহলে বাসাটা ওই ভিলেটা ছিল 3 তলা, সেখানে আমি ই করতাম, কাজ করতাম, মানে কাজ বলতে কি, দেখা গেল আমাকে একটু গুলা, তারা তো মশলা বাইটা খেতে পছন্দ করতে, একটু গুলা হলুদ আইনা ভিজায় দিলেন, এটি ভিজায় ই করলে নরম হইলে এটি আমার বাড়তে হবে।
ওরা কি জানতো আপনার পিতৃ পরিচয় বা এটা নেই? ওরা কি জানতো? এটা ওরা জানতো না। আচ্ছা, ওকে।
এই যে এই সমস্ত জিনিসগুলি আমি বাড়তাম, আর ওই মনে করেন টুকটাক ই করতাম, হাতের ইয়ে কাজ করতাম, যেমন একটা মাছ আনছে আমাকে বলতো মাসের ইডি আসলারি ছাড়াইতে, দেখা গেল ওই বাজার থেকে কিছু আনতে হবে, বললো এটা এটা নিয়ে আস।
আপনাকে কি বলে সম্বোধন করতো ওরা?
মানে কি
নাম বলে নাম ডেকে সম্বোধন করতো নাকি? অনেকে বলে না ছাড়াই ছাড়াই দিকে,
না না এইসব বলতো, এইসব নাম ধরে ডাকতো। হ্যাঁ,
আচ্ছা,
করতো নাম বলে করতো ইয়ে ডাকতো। তো ওইখানে আমি 3 বছর ছিলাম, এই 3 বছরে ওনার যে মেয়ে ছিল ছোট মেয়ে, ওনার বিবাহ হয় নাই, ওনার রুমে আমাকে থাকতে হইতো।
আচ্ছা,
ওনার রুমে আমাকে থাকতে হইতো, এবং উনি কলেজে পড়তেন, নারায়ণগঞ্জে একটা একটি কলেজ, সেখানে পড়তেন। তো ওনার রাত্রে মনে করেন যখন আমি কাম শেষ করতাম, কোনো সময় 12টার নিচে কাম আমার শেষ হতো না, 12টা পর্যন্ত কাজ থাকতো, যদিও কাজ না থাকতো, হুদাই বলতো এই সুবাটা একটু মুস, এই টিপিটা পরিষ্কার কর, গড্ডা একটু ই করে দারু দে, মানে কাজের ভিতরে আমাকে রাখতে।
7 বছরের একটা বাচ্চা যার ক্লাস 1 কিংবা 2 তে পড়ার কথা, চিন্তা করে দেখুন তার জীবনটা কত ভয়াবহ হতে পারে। ওকে, তারপর?
তারপর একদিন রমজান মাস, তারা ঘুমায় থাকতো, আমি রাত্রে সেহরির জন্য ভাত রাঁধতাম, আর তরকারি আগের আদা থাকতো, সেটি তারা ওইটা খালি গরম করতো। এরকমই একদিন রাত্রে আমি ভাতের চাল ধুয়ে ই করছি, চুলাতে দিছি, দেওয়ার পর আমি আবার বলছি, আমি আমি ই করলাম, মনে করলাম কি যে ভাতটা একটু ফুড়ুক, এই সুযোগে আমি একটু ই করি, শুয়ে থাকি। আমি শুয়েছি, শুয়া আমি ই করছি, ঘুমাই গেছি, যেহেতু আমি 12 বাজে ঘুমাই, সেইখানে শেহরির টাইমটা হয় 2:30, সেই সময়টা আমি আবার উঠছি, তাহলে আমার ঘুমটা কতটুকু হয়েছে, তা আমি আবার ঘুমিয়ে গেছি। আর এদিক দিয়ে হয়েছে কি, ভাত আপনার
পুড়ে গেছে,
পুড়ে গেছে, তারপরে আপনার ছিটটা মিটটাই চুলার উপরে পড়ছে, পইরা মানে ভাত এমন পুরাটা পড়ছিল যে ধোয়া ছিটে গেছিল। তখন ওই ওনার যে মেয়ে, উনি ই করে, এ উইটা আসে, এবং উইটা আসা সে জানে আমি ঘুমিয়েছিলাম, আমার পিঠের উপর আপনার হাত বুট চিনেন হয়তো, পাতলা হাত বুট যেগুলো আপনার গাছের এই টুকটা টাকি দিয়ে বানানো হয়, সে একটা হাত বুটের চিটা দিয়ে আমার পিঠের উপরে ঠাস করে একটা পিটনা মারে। আমি যেহেতু ঘুমিয়েছিলাম, জিনিসটা অতটা ব্যথা ই করতে পারিনি, বুঝতে পারিনি, এবং পরে দেখি যে আমার পিঠে ছাইটা রক্ত বাই হয়ে গেছে। আমি যখন ঘুম থেকে ফাল দিয়ে উঠছি উইটটা, আমি বললাম আমার ভুল হয়ে গেছে, আসলে আমি হুইছিলাম, ঘুমিয়ে গেছি। বলে যে না, এরকম ভুল হবে কেন, এটা তো ভুল হওয়ার না, তোকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তুই দায়িত্ব যেটা সেটা দায়িত্ব মতোই করবি, পালন করবি। তো যাক, ওই ভাত ই করে ফালাই দিয়া তারপরে আবার নতুন করে ভাত বসাই, এবং ওদিনটা তাদের বাসার কেউ রোজা থাকতে পারে, মানে সময়টা সেই সময় পার হয়ে গেছে, তো রোজা থাকতে পারে না, কেউ হয়তো ওই বাসার যে মেম্বার ছিল উনি ছিল একজন ব্যাংকের কর্মকর্তা, উনি তখন ইয়ে ছিল, রিটায়ার ছিল, তো উনি মানে বেশি একটু বিলাসিতা পছন্দ করতেন, দেখা গেত ওনাদের যে বাথরুম আছে সেটা আমাকে ইউজ করতে দিত না, সে বাথরুমে আমাকে ঢুকতে দিত না, তারা যে খাবার খাইতো সেটা আমাকে খাইতে দিত না, আমার জন্য আলাদা চাল আনতো, এবং আলাদা পাক এই তরকারি ব্যাপারটা আলাদা হতো না, মানে ভাতের ব্যাপারটা আলাদা হতো, যেহেতু তারা একটা আমি ই দেখাই, যদি ওরা খাইতো 32 টাকা চাল, আমাকে খাওয়াইতো হয়তো 20 টাকা 25 টাকা,
শুধু আপনার জন্যই আলাদা,
হ্যাঁ শুধু আমার জন্য। এই জিনিসগুলো আমি মেনে নিছি, কারণ আমি মেনে নিতে বাধ্য, আমার তো করার কিছু নাই, আমার তো একটা এ জায়গায় ই করতে হবে, থাকতে হবে আসতে হিসাবে। তারপরে এরম করে 1-1.5 বছর যায়, তখন ওনাদের একটা সমস্যা হয় কি, ওনার যে ছেলে থাকতো বিদেশ, উনি টাকা পাঠায় বিদেশ থেকে, তো সেই টাকাটা একজন লোক বাসায় এসে দিয়া যায়, দেওয়া যাওয়ার পর সেই টাকাটা আমার সামনে গণানো হয়, মানে ওই বাসার যে মেম্বার উনি আমার সামনে ই করছে, গুনছে, তো আমি তখন টাকার হিসাবটাতে তো একদম ই করতাম না, বুঝতাম না, শুধু দেখতাম যে 500 টাকা অনেক গুণী নোট উনি গুনছে। এবং এই ঘটনাটা আমি আজও পর্যন্ত কিছু জানি না, উনি যে ওনার ছেলে যেদিনকে টাকা পাঠায়, ওর পরের দিন তাদের একটা জালানা ছিল, জালানার গ্রিল দেওয়া থাকে, সে গ্রিলের একটা অংশ ভাঙ্গা, বুঝছেন, সে গ্রিলের একটা অংশ ভাঙ্গা, এবং ওদিক দিয়ে ছোট্ট একটা বাচ্চা চাইতে পারবে, এরকম ভাবে তারা ভাঙছে, হয়তো এটা কে ভাঙছে আমি জানি না, হয়তো চুর হইতে পারে, তারা ভাঙছে কিন্তু কাজ সফল করতে পারেনি, তার আগে তাদের সময় গেছে, সেটা ওনারা আমাকে ই করছে, ইয়া দোষারোপ করছে,
তুই এই কাজটা করছিস,
হ্যাঁ তুই এই কাজটা আমি করিনি এটা বলে নাই, মানে বাহিরে যে আউটলুক আছে, মানে তাদের কাছে আমি যে বলছি যে ওনার ছেলে টাকা পাঠাইছে, এতগুলো টাকা আমি দেখছি, আপনারা যদি ইচ্ছা করেন ওই টাকাটা আনতে পারবেন, জালানা বাহিঙ্গা, এর জন্য ওনারা আমাকে কিছু ই করছে, চর থাপ্পড় দিয়েছে, এটা কোনো আমি ই করি নাই, ব্যাপার মনে করি নাই। তারপরে একদিন আমাকে একটা কাঠল কিনতে পারে, তখন তাদের বাসায় 2 বছর হয়ে যায়, আমার চাকরির বয়স, এবং মাসে 100 টাকা করে বেতন দিত আমাকে।
মাসে মাত্র 100 টাকা?
100 টাকা।
কয় বেলা খাবার দিত?
3 বেলায় দিত।
আচ্ছা, প্রিয় শ্রোতা, গল্পের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিব সংবাদের জন্য, এবং ওকে কাঁঠাল কিনতে পাঠানো হয়েছিল। কাঁঠালের স্টোরিটা কেন 24 বছর ধরে মনে রাখতে হবে, এই গল্পের ব্যাপারটা আমরা জানবো সংবাদের পর। আপনারা জানেন যে একটা ছোট্ট একটা সংবাদের বিরতি রয়েছে। আপনাকে আরো একবার মনে করিয়ে দিই, আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 90.2। কি বি আছে আপনার সঙ্গে, হ্যালো ইট 920 চলছে। হ্যালো ইট 920 16তম পর্ব আজকে, এবং 15টি পর্ব প্রচার করা হয়েছে শুক্রবার রাত 11টার পর। এখন থেকে প্রতি বুধবার রাত 11:10 প্রচার করা হবে হ্যালো ইট 920 আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওতে। 9115668, আবারও বলছি 9115668, এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। এখানে আপনি ফোন করতে পারেন, এমন থাকে না মনের কথা যে কাউকে হয়তো বা বলা যায় না, আমরা সেই লেভেল পর্যন্ত আপনাকে কনসিডার করছি। আপনি ইচ্ছা করলে সেই কথাগুলো আমাদেরকে বলতে পারেন। নিয়মটা হচ্ছে ফোন করার পর আপনি প্রথমে আপনার নাম বলবেন, নাম বলার পর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর বলুন আপনি কি বলতে চান। আর আপনার কথা ভালো লাগলে, আপনার কথার সাথে আমরা হৃদ্যতা প্রকাশ করতে চাইলে আপনার সেল নাম্বারে আমরা যোগাযোগ করব। হতে পারেন আপনি আজকে আলী আকবর যেখানে বসে আছেন অতিথি হয়ে, আপনি সেখানে বসবেন এবং ঢাকা শহরের পুরো বাংলাদেশের এমনকি পুরো পৃথিবীর লাখো কোটি মানুষ আপনার কথা শুনবে। আর আমাদের ফেসবুকে একটি পেজ রয়েছে, আপনি সেখানেও ইচ্ছা করলে জয়েন করতে পারেন, যুক্ত হতে পারেন নিজেকে। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো বানানো হচ্ছে HELLO8920, W কিন্তু এখানে নেই। সংবাদের পর আমরা আবারও ফিরে আসছি আলী আকবরকে নিয়ে, আমাদের সাথেই থাকবেন আশা করছি। সংবাদের পর আরো একবার আমন্ত্রণ, হ্যালো 8920 তে কিদ্রি আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 90.2। প্রতি বুধবার রাত 11:10 হ্যালো 8920 প্রচারিত হয়, এটি আপনার কথা বলার প্ল্যাটফর্ম। আলী আকবরের গল্পে আমরা ছিলাম, আলী আকবরের কাছে আমরা ফিরে যাচ্ছি। আলী আকবর, আপনার কাছে আমি একটা বিশেষ অনুমতি চাচ্ছি। আমাদের দর্শকরা তো সবসময় সুইচ করেন, মানে অনেকে হয়তো এখন নতুন এসে জয়েন করছেন, তারা হয়তো আপনার গল্পটা বুঝতে পারবেন না, তো আপনার যদি অনুমতি থাকে আপনার গল্পের সারাংশ একটু আমি শুরু থেকে একটু আমাদের দর্শকদের বলে দিতে চাই, শ্রোতাদের বলে দিতে চাই। জি, আলী আকবর আমাকে অনুমতি দিয়েছেন। আলী আকবরের কষ্টের কাহিনী যারা এই মুহূর্তে শুনছেন, তার কষ্টের কাহিনী তার জীবনের শুরুতেই শুরু হয়েছিল। হয়তো এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে, কিন্তু সেটা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। আমরা যেহেতু হ্যালো 920 আপনাদের প্ল্যাটফর্ম করেছি, অনেকেই এসে তার জীবনের কষ্টের কথাগুলো বলেন। আলী আকবরের সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে তার জন্ম পরিচয় নিয়ে, কারণ তার মা, আমি কি শব্দ ব্যবহার করবেন বুঝতে পারছি না, তিনি রেপ হয়েছিলেন এবং তার মাধ্যমে আলী আকবরের জন্ম, এবং পরবর্তীতে যে জীবন কাহিনী, তার বয়স আছে 24 বছর, সেই 24 বছর সে আমাদের বিদ্যমান সমাজ ব্যবস্থাকে যেভাবে ফেস করেছে, বিদ্যমান সমাজ ব্যবস্থায় তার যে জীবন সে দেখেছে সেটাকে সে তুলে ধরছে। আলী আকবর বারবারই একটা কথা বলেছে, আমার কি দোষ ছিল, কারণ সে যদি জানতো যে এই জীবনটাকে তার ফেস করতে হবে সে নিশ্চয়ই পৃথিবীতে আসতো না, এবং আসতো না মানে এটাকে, তার যদি সেই জায়গাটা করার ব্যবস্থা থাকছে না, আমি ইচ্ছে করলে আমি পৃথিবীতে আসবো না, নিশ্চয়ই সে আসতো না। যাই হোক, আমরা সেই কাহিনীতে আছি। আলী আকবর, আপনি 7 বছর বয়সে যখন আপনাকে বাসায় কাজের লোক হিসেবে আপনাকে দেওয়া হলো, আপনি কাঁঠালের কোন একটা গল্প বলছিলেন, জি প্লিজ ওটা একটু বলুন।
আমাকে কাঁঠাল কিনতে দেওয়া হয়, তখন আমি কাঁঠালটা কিনে আনি, আসলে কাঁঠালের ভিতরে কি আছে এটা কিন্তু ই করা যায় না, বলা যায় না, বা যারা বেছে তারা ভাঙ্গা ই করে না, দেখাইতে চায় না। আর এই জিনিসটা আমি হয়তো প্রয়োজন মনে করি নাই, আমি কাঁঠালটা ই করি ইয়ে কিনে আনি, তারপরে কাঁঠালটা আপনার মিষ্টি হয় না, কুচগুলো ছোট ছোট হয় এবং লেত্রাপদের হয় আর কি।
লেত্রা মানে আমি একটু বলি, লেত্রাটা আমি বুঝি একটু নরম বলছি,
নরম বলতে। তো কাঁঠালটা অনেক বড় ছিল, সেই কাঁঠালটা ওনারা আনার পর ভাঙছে, যেহেতু ওদের ফ্যামিলিতে মানুষ ছিল 4 জন, মানে ছিল 5 জন, একজন তো হইলো ইয়ে বিদেশে, তো এই কাঁঠালটা ওনারা খাবে না, এবং আমাকে মারে নাই, বকাঝকা করছে, এবং এই কাঁঠালটা আমি আনছি এটা আমার অপরাধ। এই কাঁঠালটা তারা আমাকে ই করছে, ইয়ে 2 দিন খাওয়াইছে আমাকে, তারা বাদ দেয় বলছে যে কাঁঠাল গায়ে তুই থাকছে, এবং আমি 2 দিন সে কাঁঠাল খেয়ে যাচ্ছিলাম। আর তখন আমি চিন্তা করতাম যে খোদা, তুমি যদি আমাকে মানুষ না বানাই, কাঁঠালের মতো বানাইতা,
হয়তো এরকম করে আমাকে কেউ খেয়ে ফেলত, আমার দুঃখ থাকতো না, আমার জ্বালা থাকতো না, কিন্তু সেটা তো সম্ভব না। এটা বিদ্যাদার কাছে হয়তো বলাই যাইব, কিন্তু এটা হওয়া সম্ভব না। আমি দেখতাম আমার সে বাসার নিচে একটা ফাঁকা জায়গা ছিল, সেই জায়গাতে কিছু ঘাস মানে ফুলের ঘাস থাকতো। তখন আমি অনেক সময় চিন্তা করতাম যে আমি যদি ঘাস হইতাম, ছাগলে আমাকে খেয়ে ফেলত, বা গরু আমাকে খেয়ে ফেলত, বা একজনে ই দিয়া মানে শ্রেণী দিয়া উঠায় আরেক জায়গায় নিয়ে ফেলাই দিত, তখন এটা একটা শেষ, আমার জ্বালা থাকতো না। কিন্তু এই যে আমার জ্বালাটা দেখেন, কাঁঠাল আপনি একটা মানুষ কত খাইতে পারে, এবং দুই দিন শুধু কাঁঠাল খেয়ে থাকা, এত বড় একটা কাঁঠাল আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। এই কাঁঠাল আমি শুধু খাইছি, ওরা আমাকে বাদ দেয়নি, এবং ওরা আমাকে বলছে যে তুই ই করবি, কাঁঠাল খেয়ে থাকবি, সেটা আমাকে মেনে নিতে হয়েছে। আর আমার যে খালা, ওনার মেয়ের বাসায় ছিল, উনি মাঝে মধ্যে ফোন করত, এবং ফোন করলে আমার সাথে আমার খালাই করতো, কথা বলতে চাইতো, ওনারা আমাকে দিত না, বলতো যে এই মুহূর্তে বাইরে গেছে, বা এই কাজ করতে আসছে, বা ই করছে, বাথরুমে ঢুকছে। এরকম পরিস্থিতি আমার জীবনের উপর দেখেছে। তখন তাদের চাকরির বয়স 2 বছর, এখানে এর কিছুদিন পরে, এখানে আরেকটা কথা আমি বলেছিলাম যে তাদের বাথরুম, তাদের গোসলখানা আমাকে ব্যবহার করতে দিত না, নিচে একটা দারোয়ান ছিল, সেই দারোয়ান থাকতো, এবং দারোয়ানের জন্য বাথরুম পায়খানা গোসলখানা ছিল, সেটা আমাকে ব্যবহার করতে হইত। এই দোতলা থেকে নাই না, দেখলো আমার বাথরুমে অনেক সময় মানুষের চাপ ধরে বেশি, ওই দোতলা থেকে নামতে নামতে আমার মানে খুবই ই করতো, কষ্ট হইতো। এরপর দারোয়ানকে ডাকতে হইতো, সে তার রুম ই করতো, খুলে দিত, তারপরে আমার যাইতে হইতো। এই যে এই সমস্ত জিনিসগুলি এখনো আমি জানি হয়।
ঠিক আছে, এখনো হওয়া ধরে আমি আমার শ্রোতাদেরকে একটু কথা বলতে চাই। আপনাদের বাসায় যারা কাজ করেন, আপনাদের বাসায় যে ছেলেটি কাজ করছেন, প্রথমত শিশু শ্রম দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা জানি এই অপরাধ থাকার পরেও অনেক বাসা থেকে যারা এই ধরনের কাজ করছেন, একটু নিজেকে মানিয়ে একটু এই প্রশ্নের মুখোমুখি করুন যে আপনি কতটা তাদের সাথে সদ্ব্যবহার করেন, কতটা তাদের সাথে ভালো ব্যবহার করেন। ওরা কিন্তু মানুষ, ওদের কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর অনুভূতি আছে, ওরা কিন্তু ভাবতে পারে। প্লিজ তাদেরকে মানুষ ভাবুন, প্লিজ আপনি একটু সামনের দিকে যান গল্প।
হ্যাঁ, আমি তারপরে একদিন আর কিছুদিন পর তাদের একটা সুকেচ ছিল, সুকেচের একটা গ্লাস, যেহেতু দেখেন তারা আমাকে দিনে ঘুমাইতে দিত না, তারা যখন দিনে ঘুমাইতো তখন আমাকে একটা কাজের ভিতরে রাখতো, যে এটার পর এটা করবি, এটার পর এটা করবি, এটার পর এটা করবি। এবং তাদের বাথরুম আমাকে দিয়ে গসাইতো, মাজাইতো, পুরো থালা বাসন আমাকে দিয়ে ধোয়াইতো, কিন্তু তাদের বাথরুম আমাকে ইউজ করতে দিত না। এই জিনিসটা আমি মানতে পারতাম না, আমার কাছে ই লাগতো, খারাপ লাগতো, যেহেতু তাদের থেকে আমি পরিষ্কার থাকতে শুরুকাল থেকে পছন্দ করতাম, তাহলে আমাকে
এক ধরনের অচ্ছুত যাকে ছোঁয়া যায় না, এই ধরনের মানুষ হিসেবে তারা ট্রিট করে, তাই তো?
আমি চাই না যে আমাকে কেউ ঘৃণা করুক, আমি চাই না আমাকে মানুষে মানুষ মতো দেখুক। এই জিনিসটা যে আমার করতো, আমার কাছে খুবই কষ্ট লাগে, এখনো লাগে। আজকে দেখেন আপনি আর আমি পাশাপাশি বসে আছি, আপনি আমার সাথে যেরকম আচরণ করতেছেন, যদি এর একটু ব্যতিক্রম করতেন তাহলে আমি কষ্ট পেতাম।
এই কষ্টটা আপনি বেশি পান, সভাপতি অন্যদের চেয়ে বেশি পান, কেন?
যদি হ্যাঁ, এই যে এটা আমি নিজেও জানি না, হয়তো আমার মন মানসিকতা ওরকম দুর্বল। দেখেন যদি কেউ কোনো রিস্কাওয়ালা, আমি যদি রিস্কায় চড়ি, কোনো রিস্কাওয়ালা যখন সেটা বেয়ে করে ইয়ে টাইনে নিয়ে যায়, তখন আমার মনে হয় এক মানুষের রিস্কা চালায় পায়ে ফেলে মাথার গান, আর এক মানুষ যাত্রী বেশে বুক করে কত আরাম। এই জিনিসটা আমি চিন্তা করি, কেউ করে জমিদারি, কেউ করে বেরেস্তারি, কেউ বা দিন ভিখারি, কেউ রাস্তার ফকির। আপনি জিনিসগুলি দেখবেন। আর একটা উদাহরণ দিই আমি, মানুষ লক্ষ টাকার খাদে শুয়ে ঘুমাইতে পারে না, কিন্তু কারণ বাজার আপনি যায় দেখেন টুকটির মধ্যে পেঁচায় ঘুমাই রয়েছে। এই যে লক্ষ টাকার খাদে ঘুমাসে না, আমি কমলাপুর দিকে গেছি, মাথায় ইট হিতান দিয়ে ঘুমায় থাকে মানুষ, সেও মানুষ, এবং যে লক্ষ টাকার খাটে ঘুমায় সেও মানুষ।
এই জিনিসগুলি আমি বিচার করি এবং আমি চাই যে আমাকে কেউ মানুষ হিসাবে দেখুক। আমি আজকে যেখানে থাকি এখানে আমি আসছি আপনাদের গেস্ট হিসাবে, হয়তো আপনার যোগ্যতা আমার যোগ্যতা একটা, কিন্তু আমি চাই যে আপনি আপনার মতো করে আমার দেখেন। আমি এটাছে, কিন্তু এটা তো সম্ভব না। তারপর যতটুকু সম্ভব যাওয়ার পরে আমার এলাকায় এক দোকানে বসে আমি চা খাচ্ছি। আমার একটা অভ্যাস আছে, আমি এখানে বলি সিগারেট খাই,
স্মোক করেন আপনি?
জি,
আশা করছি আজকের অনুষ্ঠানের পর ছেড়ে দেবেন, যদি আমাদের
কথা দিয়ে গেলাম, আজকের পর থেকে আমি কোনদিন সিগারেট খাবো না।
ভেরি গুড।
যদি আপনি আমার সাথে পরিবর্তে যোগাযোগ করতে পারেন, হয়তো আর দেখা আপনার সাথে নাও হইতে পারে, কিন্তু আমি আপনাকে জানাবো যে হ্যাঁ আমি এটাতে এই করছি, সফল হয়েছি।
ওভারঅল আপনাকে কবুল করুক, আমাদের নিশ্চয়ই দোয়া থাকবে। আচ্ছা, আর যেটা বলছিলেন যে হ্যাঁ আপনার সাথে খারাপ আচরণ করা হতো আপনার পরিচয়ের কারণে,
হ্যাঁ
এটা কি শুনি।
আমি সেই দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন আমার পাশে একটা বয়স্ক লোক ছিল, সে আমার ব্যাপারে জানতো।
আচ্ছা,
তা আমি চা খাচ্ছিলাম আর আমার এক হাতে সিগারেট ছিল। আমি জানি যে সেই মুরব্বীটার সামনে এটা একটা বিয়াদবি, ঠিক না? এটা একটা বিয়াদবি। তারপরে সেই জিনিসটা আমার মাথায় ছিল না। আমি যখন আপনার এটা কি বলেন, বেঞ্চি বলেন না,
বেঞ্চি,
হ্যাঁ বেঞ্চিতে যখন বসি, দোকানের সামনে আসলে বেঞ্চি থাকে,
বেঞ্চি থাকে,
বেঞ্চিতে যখন বসি সেই লোকটা ই করেন, ইয়ে উঠা পড়েন, উঠা পড়া আরেক বেঞ্চিতে যায় বসেন,
মানে আপনার পাশে বসতে চায়
না। এই জিনিসটা আমি কষ্ট পাই। দেখা গেল আমাগর এলাকা থেকে, আমাগর একটা বাজার আছে ছোট্ট, সেখানে আপনার এই 10 টাকা জোড়া। এখন আমি যদি দেশে যাই তাহলে আমার রিস্কায় একা যাইতে হবে, আমার সাথে কেউ যায় না। এবং রিস্কওয়ালা যখন ডাকে যে আরেকজন দরকার,
এখনো হয় এটা?
হ্যাঁ এখনো হয়। আমি আমার আমি গ্রামে বাড়ি চাই না, তো কারণ আমার এই ব্যাপারটা আমার গ্রামে জানে বেশিরভাগ, ঢাকা তেমন একটা জানে না,
গ্রাম জানে এবং পাশের গ্রামও জানে। আপনি বলছিলেন সালিশের কথা আপনার,
হ্যাঁ হ্যাঁ, পাশের গ্রামের মানুষের সাথে তো আমার যোগাযোগ নাই, এবং আমি যে এখন এত বড় হয়েছি পাশের বাড়ির মানুষ হয়তো পাশের গ্রামের মানুষ জানে না। এই যে দেখেন আজকে, তখন আমি যদি এই যে ওই লোকটা আমার কাছ থেকে সরে গেল, তখন আমার ভিতরে একটা এই করলো কষ্ট আইলো যে হাই রে জীবন, এটা তো জীবন না, এর থেকে মরণ ভালো, এটাকে জীবন বলে না মানুষে। যেহেতু একটা মানুষ আজকে যদি আমি আপনাকে ঘৃণা করি, এর মতো বড় কষ্ট পৃথিবীতে আর হইতে পারে না। তারপরে আমি ওখান থেকে ই করি সরে যাই, যে আমার জন্য একটা মানুষ ই করুক, কষ্ট পাক, এটা আমি চাই না। আমি দোকানের পিছনে একটা ইয়ে আছে, সাইড আছে, সেখানে গাছ গাছলা ভরা, সেখানে যাই আমি চা খাই এবং এটা ইয়ে সিগারেটটা খাওয়া শেষ করি। এই সিগারেটটা খাওয়ার পিছনে একটা ইয়ে ছিল, ইয়ে কারণ ছিল, আমি ছোটকাল থেকে এটা খাওয়া ই করে শিখে ফেলি। এটা কিভাবে শিখছি আমি বলি, আমার যে মামার কথাটা বলছিলাম যে গাঁজা খায়,
জি,
ওনার কাছ থেকে এটা আমি শিখছিলাম। আমি জীবনে কি করিনি, গাঁজা খাইনি, আমি বলবো জীবনেও গাঁজা খাইনি, কিন্তু সিগারেট খাওয়াটা ওনার মাধ্যমে শিখছিলাম। যেহেতু সবসময় আমি ওই ছোট মামার সাথেই থাকতাম, দেখা গেলো তার সাথেই করতাম, ঘোরাফেরা করতাম, সে বিড়ি খাইত, এখনো বিড়ি পাওয়া যায় আমাদের দেশে, রশিদা বিড়ি, এবং আপনাদের দেশেও হয়তো
পাওয়া যায়।
এই রশিদা বিড়ি খায়া এই শেষের অংশটুকু আমাকে দিত, বলতো বাগিনা ই করতাম দি, বা একটা সিগারেট হ্যাঁ ই করতেছে, একটা ইয়ে কাজ করতেছে, আমাকে বলতো জালি ওই বিড় আমাকে ধরাইয়া দি। এইভাবে সিগারেটটা আমার খাওয়া হইয়া যায়। তো এখন আমি কথা দিলাম আজকের পর থেকে সিগারেট খাবো না, কারণ আমি জানি যে মানুষের ইচ্ছা যথেষ্ট।
জি অবশ্যই অবশ্যই।
তারপরে আমরা কোন বিষয়টা ছিলাম,
হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে গ্রামের মানুষ আপনাকে খারাপ চোখে দেখে, এখন আপনার সাথে রিক্সা ভাগাভাগি করে না?
হ্যাঁ রিক্সা ভাগাভাগি করে না এইটা। আর দেখা গেল আমি যদি একটা দোকানে যাই, যাই বলি যে আমাকে একটা সিট দেন তো, আমাকে একটা স্পিরিট দেন তো,
বা আমাকে এটা দেন এটা দেন, তারা আমার সাথে কথা বলে না। আমি যখন দেশে যাই, এতদিন পরে দেশে যাই, একজন মানুষ আমাকে বলে না, আলি তুই কেমন আছস, তুই কবে আইসস, এই জিনিসটা আমার দুই মামা ছাড়া কেউ বলে না। আমার মামাই তো সবকিছু না, যেহেতু আমি একটা সমাজের ভিতরে, আমার তো সমাজের মানুষও আমার আপন, তারা আমাকে এই জিনিসটা বলে না। এর জন্য আমি দেশে যাই না, আমার দেশকে আমি ভালো জানি না, আমি ঘৃণা করি দেশকে। ঢাকা থাকতে ভালোবাসি, কারণ ঢাকা কেউ জানে না এই ব্যাপারটা, এবং আমি যেখানে কাজ করি সেখানেও জানে না। আমি সেই প্রতিষ্ঠানের নামও বলবো না, এবং আমার এখানে ওই যেখানে আমি কাজ করি সেখানে আমার এই নামটা না,
আলী আকবর নামটা না,
না আমার অন্য একটা নাম আছে। এই যে সমস্ত জিনিসগুলি আমাকে খুব কষ্ট দেয়। তো যে বিষয়টা আমি ছিলাম বাসাতে, বাসাতে তাদের একটা শোকেস ছিল, সেই শোকেসের দুইটা গ্লাস থাকে, একটা গ্লাস ফাটা ছিল আগেরই, যেভাবে হোক ওটা ফাটছে, আমি জানি না কিভাবে ই করছে ফাটছে। তো এই ফাটা গ্লাসটা আমি কাপড় দিয়ে পানি দিয়ে ভিজাইয়া ই করতেছিলাম, মুছতেছিলাম। মুছার পর আমার হয়তো চাপটা জুড়ে লাগছে, সে গ্লাসটা মাঝখান থেকে আবার মানে ফেটে যায়, ফেটে উপরের যে অংশটা সেটা আমার ঠেঙ্গের উপরে পড়ে। আমি আপনাকে দেখাইছি আমার সে ক্ষত চিহ্নটা, এবং অনেক বড় একটা ক্ষত হয়, আমার কায়াঙ্গুল যেটাকে বলে সেটা রক্ত কেটে গেছিল। এবং আমি তখন এটাই করি, চাপ দিয়া ধরি, এবং আমি আমার ঠেঙ্গ ইগোস্তে কেটে গেছে, আমার যন্ত্রণায় আমি মরি। এদিক দিয়ে তাদের যে মেম্বার আছিল বাসার, সে আমার পিছন থেকে আইসা চুলের মুড়ি তুইটা খারাপ করে আমার গালে একটা থাপড় মারা, এবং সাতপুরের চুলে আমার নাকে দিয়া মানে তার একটা নুক নাকি জানি লাগছিল, মানে আমি ওনাকে ধাক্কা দিছিলাম। তখন উনি আমাকে আবার ধাক্কা মারছিল, ওনার নাকে হাতের একটা নুক আমার নাকে ঢুকে যায়, নাক দিয়ে রক্ত পরে এবং পাও দিয়ে রক্ত পরে। তো এটা তারা সেলাই করে নাই, কোনো ডাক্তারও দেখাই নাই, একটা নোংরা তেনা দিয়া বান্ধা হয়েছিল, যে তেনাটা আপনার ঘর মোছার কাজে ব্যবহৃত। সেখান থেকে আমার এই গাউডা এত আপনার এতটুক ফারাক ছিল, আপনি এখনই দেখবেন কতটুক ফারাক।
আমি দেখেছি
দেলো তেলে এটা কাটা অবস্থায় কতটুক ছিল। তখন তারা আমাকে ডাক্তারও দেখায়নি, কোনো ওষুধও দেয়নি, সেটা এভাবেই ভালো হয়েছে। আর যেহেতু আমার কাটাটা ছিল আমার পায়ে, আমি হাঁটলে এটাতে রক্ত পড়ত, আর এটা একটা ইনফেকশনের মতো হয়ে গেছিল, মানে তাড়াতাড়ি সবাইতে চাইছিল না। আর আমার রক্ত যেটা ই করছিল কারা গেছিল, সে রক্তটা পুরাপুরি ই করে নেই, কাঠে নাই, মানে বেশি অর্ধেকই ই করছিল, কাটছিল। এখনো আমি ওই কায়াঙ্গুল দায়ী করি না, লড়াইতে পারি না, এবং মাঝে মধ্যে ভারী কোনো জিনিস আমি যখন টান দিই পায়ে, যখন প্রেশার পড়ে তখন সেখানে একটা ব্যথার সৃষ্টি হয়।
আচ্ছা,
এখনো। তারপরে সেই গ্লাসটা আমি ভেঙে ফেলি, তো তখন আমার মনে ইচ্ছা হয়, তখন ওই এলাকার অনেক কিছু আমি চিনি জানি, তখন আমার ইচ্ছা হয় যে এখানে আর আমার থাকা সম্ভব না। হ্যাঁ, এর মধ্যে আরেকটা ঘটনা আছে, বিল্ডিংটা ছিল তিনতলা, আমরা থাকতাম দুতলা, এর নিচতলা থাকতো বাড়িগুলা, তিনতলায় থাকতো আরেকটা
ভাড়াটিয়া,
এবং আরেকটা ভাড়াটিয়া থাকতো, তারা দুইজন, তার এক ছেলে জাহাজে কাজ করতো, শিপ যেটাকে বলে, তো ওনারা ছোট পরিবার ছিল, ওনারা ঝামেলা কম ছিল, তো ওনাদের বাসায় মাঝে মধ্যে যাইতাম। তাই আপনার এই নিস্তালা গিরিল দিয়া ঘেরাও করা ছিল, যেতে কোনো ছোট্ট ঢুকতে না পারে, এবং এই নিস্তালায় মালিক থাকতো। এই উপর থেকে কি একটা ময়লা ফালায়, মানে পলিথিনের ব্যাগে করে ই করে ময়লা ফালায় নিছে, এই ময়লাটা আপনার ওই বাড়িওয়ালার দুইজন ছেলে ছিল আপনার মানে বাজে টাইপের, তারা এলাকার যেটাকে পোলাবান বলে এরকম, তাদের একজনের চোখে পড়ে, পড়ার পর একজন দোতলায় আসে, কে ফালাইছে ময়লা? তে আমাদের বাসার যে মেম্বার সে বললো না, কেউ তো ময়লা ফেলেনি। তারপরে গেছে তিনতলা, যেহেতু তিনতলা ঝামেলা কম, শুধু দুইজন থাকে, ওরা স্ত্রী এবং ইয়া স্বামী, সেখানে তো মহিলা ফালানের প্রশ্নই উঠে না, কারণ তারা দুইজন তারা বুঝমান, তারা তো মহিলাটা কি করবে না, ইয়ে ফালাইবে না। আসলে মহিলাটা কে ফালাইছে আমি নিজেও জানি না, এবং উপরের দুইজন যে ফালাইতে পারে না এটা শিওর কি, এটা তো কোনো শিওর নেই। তখন আমাকেই দোষারোপ করা হয় যে মহিলাটা আমি ফালাইছি, আর মহিলাটা ছিল মানে বাজে একটা জিনিস, এটা আমি আপনাকে বলি পায়খানা, ঠিক আছে। আর এই পায়খানাটা ফালানোর প্রশ্নই আসে না, যেহেতু যার যে রুমে বাথরুম আছে, এবং এই পায়খানাটা কি আপনার কোনো জায়গার থেকে কাউয়াই আইনা ফালাইছে না কিসে আইনা ফালাইছে এটা আমি আজ পর্যন্ত জানি না, কিন্তু এর জন্য আমাকে অনেক মায়ের খেতে হয়েছে। তারা আমাকে ছাদে নিছে, ছাদে নিয়ে তারা দুই ভাই আমাকে একটা কারেন্টের লাল তার পেঁচাইয়া সেটা দেয়া আমাকে মারছে। সে মায়ের দাগগুলি হয়তো না এখন, যদি থাকতো আমি ই করতাম দেখাই না আপনাদেরকে। তো যাক মারছে, তারপরও সেরা মায়েরা শুধু একটা কথাই বলছে যে তুই শিকার যা, তোকে আর মারব না। আমি বললাম আমি ই করি নিয়ে ফালাই নেই, আমি শিকার যাবো কি, আমার শিকার যাওয়ার তো প্রশ্নই আসে না। তারপরে বললো যে না তুই খালি বল যে আমি ফালাইছি, তাহলে তোর একে আর মারবো না। তখন মনে করেন কারেন্টের তারের পিট না হয়তো ভারী, যারা খাইছে তারাই বুঝতে পারবেন যে এটার বাড়িটা কতটুকু ভয়ানক হইতে পারে। শুধু চামড়া মানে ফাইটা রক্ত বাইরে না, এরকম একটা অবস্থান থাকে। তো লাস্টে বাধ্য হয়ে বললাম হ্যাঁ ভাই আমি ফালাইছি। তখন তারা আমাকে মারা বাদ দিল, আর একটা কথা বলল যে আর যদি কোনোদিন দেখি তাহলে সেদিনকে তোরে জানে মেরে ফেলব। পরে আমার মাথায় আসলো যে এখন যে আমি শিকার গেলাম, পরিবর্তে সময় যদি আমি নাও ফেলাই তারপরে তো আমাকে দুষবে। তখন আমি বিপরীত পথ খুঁজতে শুরু করলাম যে এখানে আর থাকা যাবে না। তখন আমার 3 বছর ওইখানে চাকরির বয়স,
আপনার বয়স কত তখন? 7-10 বছর।
10 বছর। এবং হাতিরপুলে একটা ইস্টার্ন প্লাজার আছে, সেই ইস্টার্ন প্লাজার ধানমন্ডি রোডে, মানে হাতিরপুল থেকে ধানমন্ডি যাওয়ার পথে একটা গলি আছে, সেখানে একটা মিষ্টির দোকান ছিল, এবং তাদের কারখানাটা এই ইস্টার্ন প্লাজারের পিছনে ছিল।
আচ্ছা,
মানে খোলামেলা একটা জায়গায়। সেখানে আমি আগে থেকে যাইতাম, এবং সেই জায়গাটা একটা মাঠের সিস্টেম আছে, সেখানে যাইয়া এই সুলু পোলাওয়ানের সাথে বল খেলতাম। ওখান থেকে একজন বিক্রমপুরের একজন কারিগর ছিল, উনি খুব বয়স্ক মানুষ, এখন হয়তো উনি নাই আমি জানি নাই, তো উনার সাথে আমার পরিচয় হয়, এবং উনি আমার ঠেঙ্গের সেই গাওটা দেখতে পায়। তখন আমার গাওটা তেমন একটা ই করে নেই, সুগার নেই, গাওটা দেখতে পায়। তখন আমাকে বলে যে তুমি কোন বাসায় থাকো, কি করো? তাই আমি বললাম আমি এই বাসায় থাকি, এখানে কাজ করি। তো বললো তোমার ঠেঙ্গেই করছে কেমনে, কাশছে কেমনে? আমি বললাম যে গ্লাস ই কইরা পইরা কেটে গেছে। তো বলে এত বড় একটা কাটা কাটছে, তুমি সেলাই করো নাই? আমি কই সেলাই কিভাবে করে, কোন জায়গায় করে এটা আমি জানি না, যার বাসায় সেলাইও করে নাই। আমি কই না হেরা মানে ওষুধ পর্যন্ত ই করে নাই, কিনে দেয় নাই। তখন সেই লোকটা বললো যে ঠিক আছে আজকাল যাও, তুমি কালকে আবার আসো।
এই কালকে আসার পরের কাহিনীটা আমরা শুনবো, তবে তার আগে দর্শক আপনাকে একটু বলে দিই, যারা ফেসবুকে শত শত কমেন্টস করছেন তাদের কমেন্টস গুলো আমাদের একটু পড়া দরকার। ফেসবুকের পেজে আপনি নিজেকে যুক্ত করতে পারেন। আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2। প্রতি বুধবার রাত 11:10 এই অনুষ্ঠানটি প্রচার করা হয়। এখানে একজন অতিথি থাকেন যিনি তার জীবনের গল্প বলেন, সেটা হতে পারে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনিও যোগ দিতে পারেন। এখানে ফোন নাম্বার যেটা রয়েছে আমাদের জন্য 24 ঘন্টা খোলা রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। যখন খুশি ফোন করুন, বলুন আপনার মনের কথা, প্রথমে নামটা বলবেন, তারপর আপনি আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন, তারপর বলুন আপনি কি বলতে চান। আর আপনি যদি আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান তাহলে আপনার যে ঘটনাটা আপনি বলতে চান ছোট্ট করে ওখানে বলুন, এবং বলুন আমাদেরকে যে আপনার সাথে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফেসবুকে যে পেজটি রয়েছে আমাদের এই মুহূর্তে, আমাদের খুবই অ্যাক্টিভ একটি পেজ, ওখানে গিয়ে আপনি অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত, অতিথির সাথে সরাসরি যোগাযোগ, এবং এছাড়া আপনার যে বর্তমান যে অনুষ্ঠানটা চলছে সেটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের পেজটা হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO 8920, W নেই, HELLO 8920। আচ্ছা, আমরা আলী আকবর আপনার কাছে ফিরে যাব, তবে তার আগে আমরা ফেসবুক থেকে দুই একটা কমেন্টস একটু পড়তে চাই। আমার মনে গল্পটা শেষ করেই পড়ি, সেটাই ভালো হবে। আপনি যেটা বলছিলেন যে ওই কারিগর আপনার পায়ের কাটা নিয়ে কথা বলছিল,
উনি আমাকে বললো যে তুমি ই করো, কালকে আসো।
জি,
আমি আমার মালিকের সাথে আলাপ করি যে আমি একটা লোক রাখতে চাই, আমার মালিককে কি বলে এটা শুনি। তা আমি তখন বললাম যে আমার আমি তো এভাবে ওনাদের কাছ থেকে আসতে পারবো না, আমার আসলে হয়তো ই করে পলাই আসতে হইব।
জি,
এখানে আমার কাপড় চোপড় রয়েছে, আমি এগুলো কিন্তু কিছুই আনতে পারবো না।
আচ্ছা আচ্ছা,
কারণ আমি যদি ওনাকে বলি যে আমি আপনার বাসায় কাজ করব না, তখন ওনারা বলবে যে তুই কি করবি, কার কাছে যাবি, তখন আমার একটা ঠিকানা বলতে হবে তো।
জি,
আর ঠিকানাটা বললে আপনাদের ঠিকানা বলতে হবে, এবং তখন সেই বাড়িওয়ালার পোলাপান দিয়া আপনাদের এখানে কাজটা আমাকে করাইতে দিব না। সেটা কিছুটা দূরে ছিল বাসা থেকে, যেমন বাসাটা ছিল ভূতের গলির শেষ মাথায়, আর ইস্টার্ন প্লাজার রইল ওদিক দিয়ে ঘুরে অনেকটা, এবং ইস্টার্ন প্লাজার ইদার পিছনের সাইডটা আবার ওই বাসা থেকে একটু কাছে।
আচ্ছা আচ্ছা,
তা আমি পরের দিন যাই, এবং পরের দিন যে আমি বের হই না ফিরার মতো, যে আমি আর আসবো না, একটা পরে বাইরে হইতেছি। আমার পুরনো একটা প্যান্ট ছিল আর গায়ে একটা গেঞ্জি ছিল, সেই একটা ছবি আমার তখনকার আছে, তাদের এক মানে নাতির জন্মদিনে আমার একটা ছবি তোলা হয়েছিল, সেই ছবি আমি এখনো রাখছি। আমি ছবিটা যে কোনো কারণবশত থেকে আনতে পারিনি, হয়তো আপনাকে দেখাইতাম যে তখনকার আমার পরিবেশটা কিরকম ছিল।
ওই ছবিটা যদি আপনি আমাদেরকে দেন, এবং আপনি যদি অনুমতি দেন আমরা ফেসবুকে দিয়ে দিতে পারি আপনার ছবি, যেহেতু ওই ছবির সাথে আপনার চেহারা এখনকার কোনো মিল নাই, সুতরাং আপনি যদি আমাদেরকে পাঠিয়ে দেন এবং আপনি যদি অনুমতি দেন তাহলে ফেসবুকে আমরা ওই ছবিটা দিয়ে দিব। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওখান থেকে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিব, বা আমাদের অফিসে দিয়ে গেলে হবে। ঠিক আছে, জি বলুন।
তারপরে আমি বের হয়ে যাই ওখান থেকে, বের হয়ে আমি সেই উস্তাদের কাছে যাই যে কারিগর, উনি আমাকে বলে যে মালিকের সাথে কথা বলছি, তোমাকে রাখতে বলছে। তাই আমি বললাম বেতন কেমনে কি দিবেন, বেতন হইল 450 টাকা
প্রতি মাসে।
প্রতি মাসে, তারপরে এক মাস পর তোমার কাম দেখিয়া, যেহেতু একটা জায়গায় আসলে 2-3 মাস লাগে কাম শিখতে, তখন তোমার বেতন বাড়ানো হবে, এবং তার এক মাস পরে আমার বেতন করে 750 টাকা
কাজ দেখে।
জি, তাই আমি ওখানে থাকি, ওরা আমাকে খোঁজাখুঁজি করে, ওই এলাকাতে মাইকোম আসছিল আমার, আমি শুনছি, কিন্তু ওখান থেকে আমি বাইরেই না। তো মিষ্টির দোকানে যাওয়ার পরে আমার দেহের পরিবর্তনটা একটু বেশি হয়
দ্রুত, মানে আমি খাওয়া দাওয়া বেশি করা শুরু করলাম।
জি, খাওয়া দাওয়া ঠিক মতো, ঘুম, মানে দেহের পরিবর্তনটা বেশি হয়, এবং 1 বছর বা 6 মাসের ভিতরে আমি যে বাসায় ছিলাম তখনকার চেহারা আর এখানে থাকার পর চেহারা
পুরো উল্টো হয়ে যায়,
উল্টো হয়ে যায়। তখন আমি বললাম যে এখন বের হওয়া যায়, তখন বের হইলাম। ওখানে 1 বছর কাজ করার পর মোটামুটি মানে তাদের যে হাতের মানে হেল্পার যেটাকে বলে, পরিপূর্ণ হেল্পার হিসাবে আমি মানে ই করলাম, যোগ্যতা অর্জন করলাম, তখন আমার বেতন হলো 1200 টাকা।
আচ্ছা,
তারপরে আপনার হেল্পারদের আসলে সাধারণ কাজ যেটা হয়, যেমন আপনি একটা কাজ করতেছেন সেটার সবকিছু গুছাইয়া দেওয়া একজন হেল্পারের কাজ।
জি,
আপনি শুধু সহজভাবে যেটা সেটা আপনি করবেন, এবং এটি হয় হোটেল মিষ্টির দোকানে।
জি, বাকি সব কাজ আসলে হেল্পারই করে, কিন্তু কারিগর আসলে মূল কাজটা।
জি,
কোন রকম নাড়াচাড়া।
হ্যাঁ,
যাই হোক,
এই জিনিসটা আমার অভিজ্ঞতা ছিল বেশি। তে 1.5 বছর কাজের সময় আমার বেতন হয় 2000 টাকা।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, তারপরে আমি আজকে আপনার যে জিনিসটা খাওয়াইলাম সাদা।
আচ্ছা, এখানে খাওয়ার ব্যাপারে একটু বলে নেই, আজকে আলী আকবরের গল্প আমরা শুনছি। আলী আকবর আমাদের অফিসে যখন এসেছিলেন, তিনি তার নিজের হাতে বানানো, উনি মিষ্টির কারিগর, নিজের হাতে বানানো 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিলেন, এবং আলী আকবর খুব ভালো মিষ্টি বানান। আপনি ভবিষ্যতে খুব ভালো একটা দোকান দেবেন, বড় দোকান। আমাদের শ্রোতা যারা এই মুহূর্তে শুনছে তারা গিয়ে আপনার দোকান থেকে মিষ্টি খরিদ করবে আশা করছি আমরা। সবাইকে তো খাওয়াতে পারলাম না, যে কারণে বলা। আচ্ছা,
তো ওই সাদা জিনিসটা বানানো আমি শিখে যাই। শিখে যাওয়ার পর আমার বেতন আরো 500 টাকা বাড়ানো হয়। যেমন এই জিনিসটা এখন আমি প্রতিদিন আপনার আজকে দিছি 60 কেজি দুধের, 60 কেজি দুধের মানে আপনার 30 কেজি দুধ কাটলে 11 কেজি মানে এই জিনিসটা হয়।
আচ্ছা আচ্ছা,
11 কেজি হয়, আজকে 60 কেজি দিছি, 22 কেজি হয়েছে।
আচ্ছা, আপনি তো মানে একদম টু বি অনেস্ট, আজকে আপনি জীবনের কথা বলছেন, সব থেকে বলুন, এই যে মিষ্টিটা আপনারা দেন বা আপনারা যে লেভেল থেকে দেন, আসলে কি পরিমাণ ভেজাল থাকে?
না, এটা যারা ভেজাল করে ওরা করে, কিন্তু আমার যে মালিকটা আপনি আমি এর জন্য আমি নিয়ে আসছি, আপনি খাইছেন খাইয়া কতটুকু ভালো জানছেন আমি জানি না, কিন্তু এখানে ভেজাল দেওয়া হয় না। আরেকটা কথা, ময়দা ছাড়া মিষ্টি হয় না, কথা বুঝছেন? যে আমাদের একটা পরিমাণ আছে, আমরা যখন ছানাটা ই করি কাটি, সেই ছানাতে আপনার কিছু ময়দা আর কিছু গুঁড়া দুধ দেওয়া হয়, দেওয়ার পর ছানাটা ভালোভাবে হয়।
আচ্ছা,
তখন ওই ইয়ে ছানাটা থেকে যখন আমরা মিষ্টি বানাই, তখন সেখানে 1 কেজি ছানাতে আপনার 10 কেজি দুধে আপনার 1 কেজি বা 1 কেজির উপরে একটু ই হয়, ছানা হয়। তো আমরা 1 কেজি ছানায় এই হাতের মুঠের 4 মুঠ দিই ময়দা, 2 মুঠ দিই সুজি, আর মিষ্টিটা ফোলার জন্য একটা ছোটা আছে
সোডা,
সার জোটা, এটা পরিমাণ মতো দিই, যা লাগে আর কি। কিন্তু এর থেকে বেশি ভেজাল আর আমার জানা নাই, এবং আমার মালিক ভেজাল ই করে না, ইয়ে পছন্দ করে না। আমার মালিকের 11টা শোরুম আছে,
11টা শোরুম আছে। আমার নামগুলো বলতে না চাই, কারণ বলতে গেলে দেখা যাবে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তারপরের গল্পগুলো একটু শুনি। বেতন বাড়ছে?
হ্যাঁ, বেতন বাড়ছে, এবং তার মাঝখানে আমি আরো কিছু কাজ শিখি যাই, মানে স্পেশাল। যেমন মিষ্টির লাইনে আপনার 2টা কাজ আছে, একটা হলো নর্মাল, একটা হলো স্পেশাল।
স্পেশাল কাজটা কি?
স্পেশাল কাজটা যেমন যে আপনি আজকে যে 2টা আইটেম খাইছেন,
স্পেশাল মিষ্টি,
স্পেশাল। আর যেটা আপনার ছানার মিষ্টি বা গোল্লা বলা হয়, সেটা হলো ইয়ে নর্মাল, মানে আর আপনি যেটা খাইছেন সেটা তো রস ছাড়া, এটাকে স্পেশাল বলা হয়।
আচ্ছা আচ্ছা,
মানে যেটি রস ছাড়া সেদিকে ওই স্পেশাল।
ওকে, ঠিক আছে।
তারপর বেতন বাড়লো 3,000 টাকা। এবং আমি সে কারখানায় যাই, 98-এর একটা বন্যা হয়েছিল, 98-এর পরে 93-তে বা 98-এর পরে 89-তে বা 2016-এ একে একে 3 বার বন্যা হয়। আপনার জিনিসটা খেলা আছে কিনা আমি জানি না,
আমি তখন অনেক ছোট, আমার খেয়াল নেই। আসলে খেয়াল নেই, তবে আমি শুনেছি আমার মার কাছ থেকে যে 88 সালের বন্যাতে আমি গ্রামে থাকতাম।
88 না,
তারপরে
98
ও 98। আচ্ছা
জি, 98-এর পরে বা 89, মানে 100 এরকম
ওই সময় একটা বন্যা হয়েছিল,
মানে এক একে 3 বার হয় বন্যাটা।
আচ্ছা,
সেই ইয়ে বন্যার সময় আমাকে ই করে কারখানায় পানি উঠে, যেহেতু ইস্টিন প্লাজার এর পিছনে জায়গাটা নুচু।
ও আচ্ছা আচ্ছা, মানে ঢাকা শহরের এখানে পানি উঠে। হ্যাঁ
হ্যাঁ, তারপরে ওই বন্যা যাওয়ার পরে আমার বেতন হয় 3,000 টাকা। তখন আমি সেখানে কাজ করি এবং আমি দেশের বাড়ি যাই না। তখন থেকে আমি একটা মাথা জিনিস রাখি যে আমার তো এইভাবে চলবে না, আমার কিছু একটা করতে হবে। এবং 2000 সালে আমার বেতন হলো 4,000 টাকা।
আচ্ছা
ঠিক আছে, তখন তো আমার একটা কিছু করতে হবে। তখন আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করি, প্রতি মাসে 1,000 টাকা দিই, আমার নিজের জন্য রাখি 1,000 টাকা। আর মনে করেন 2,000 টাকা আমার একান্ত দাদা আমার কাছে জমাই, জমা 2008 সালের দিকটা আমার দেশে আমি একটা জায়গা রাখি 12%, এটাকে 12.5%,
যেটার কথা আপনি আগে বলছিলেন যেটার দাম এখন অনেক বেশি।
হ্যাঁ
আচ্ছা,
এই 12.5% আমি রাখি 75,000 টাকা দিয়ে, এবং কাউলা টাউলা নিয়ে আমার পরে 80-90,000 টাকা যায়। আর এখন যে বর্তমান, এখন আমার মনে করেন 1,00,000 টাকার মতো, 1,00,000 টাকার উপরে ব্যাংকে আছে। আর আমার দেশে আমার বড় মামার কাছে 60,000 টাকা দেওয়া আছে, সে আমাকে বছরে 30 গুণ দান দেয়
ওই 60,000 টাকার বিনিময়।
আর আমার দেশে যে আমি টাকাটা রাখছি, সেখানে আমার মতনই একটা মানুষ, তার বাপ ছিল, তার মা ছিল, কিন্তু ছোট কালে তারা মারা যায়। আমার মতনই একটা মানুষ আমি থাকতে দিই, সেখানে থাকে, আমার বাড়িতে কিছু গাছ আছে, সে গাছগুলি দেখাশোনা করে, আমি গেলে ওনাদের কাছেই থাকি, আমার মামার কাছে যাই না। সেই বাড়িটা আমি আমার মামার বাড়ি থেকে অনেকটা দূরে করছি, কারণ আমি দূরে থাকতে চাই ওদের থেকে। ঠিক আছে, আমার গল্পটা এখানেই হয়তো শেষ হইলে ভালো হইতো।
শেষ হইলে? হ্যাঁ, আর কিছু বলতে চাই?
হ্যাঁ অবশ্যই বলতে চাই, যে আমার যে জন্ম এটা একটা আজন্ম পাপ আমি মনে করি, আমি আমার ধর্মকে ঘৃণা করি, আমি আমার রক্ত মাংস সবকিছুকে ঘৃণা করি, আমার এভাবে যে ধর্মটা এটা আমার জন্য লজ্জা। ঠিক আছে,
কেন আপনি লজ্জা মনে করেন?
লজ্জা মনে করি যে সমাজ থেকে আমি আলাদা। আজকে মনে করেন এখানে আপনাদের এখানে আসি, ই অতিথি হইয়া হয়তো আপনারা আমাকে অন্য চোখে দেখতেছেন, আমি যাবার পরে আরেক চোখে দেখবেন। আমার বিশ্বাসটা আমি বলতেছি। আজকে মনে করেন যারা ই করতেছে জানতেছে, তারা যদি আমার সাথে মনে করেন যে যোগাযোগ ই করে করতে চায়, বা আমি যে এলাকায় থাকি সে এলাকার মানুষ যদি আমার পরিচয় পায়, হয়তো কেউ বলতে পারে যে ছেলেটা জন্মের ঠিক নাই, ই করেছিল এই এবিসি রেডিওতে গেছিল, তার জীবনী ই বলতে কাহিনী বলতে, যাতে এই কথাটা আমার কানে শুনতে না হয়, এটি আমি বলবো। আর এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে সবার কাছে, যেটার জন্য দায়ী কে? আমি, আমার মা, সমাজ, না সেই কাঙ্ক্ষিত সিনেমা?
আপনার গল্পটা আমরা শেষ করব, তবে গল্পের আগে কিছু কথা আছে। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তারা অনেক ধরনের মন্তব্য পাঠিয়েছেন, আমাদেরও অনেক প্রশ্ন আছে, আপনি দয়া করে একটু শুনুন তারা কে কি লিখেছে, বিশেষ করে গল্প নিয়ে। সেটা হচ্ছে আলী আকবর ভাই, শরীফুল ইসলাম আমাদেরকে লিখেছেন ফেসবুকে, আলী আকবর ভাই ভেঙে পড়বেন না, যেহেতু আপনি এত বছর পর্যন্ত সয়ে এসছেন তাহলে বাকি জীবনটাও সয়ে যেতে পারবেন, আর দেখেন না ওই সব পিচাসদের কি হয়। ডলার নামের একজন লিখেছে, আলী আকবর যেন মনে করেন যে পাস্ট ইজ পাস্ট আর তার কোনো দোষ নেই, সো কিপ কনফিডেন্স অ্যান্ড ফরগেট ইউর পাস্ট। শরীফুল ইসলাম লিখেছেন, আমরা যতই বলি নারী মুক্তি, আসলে কি তাদের মুক্তি দিয়েছি? এই প্রশ্নটা আমরা অনুষ্ঠানের শেষ শেষে রাখতে চাই। আমরা যতই বলি না কেন আমাদের সমাজ আধুনিক হচ্ছে, আমরা যতই বলি না কেন আমাদের পরিবর্তন হচ্ছে, আসলে আমরা কতটুকু পরিবর্তন হতে পেরেছি? ও প্রশ্ন কিন্তু আলী আকবর নিজেও করেছেন যে শুনতে গেলেন ভালো লাগলো, শুনে খুব ভালো লাগলো, শুনে খুব অবাক হলেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই আলী আকবরকে যেটা বললো যে এবিসি রেডিওতে শুনেছি ওর জন্মের ঠিক নেই, এ কথা যে বলবেন না, এ কথাই হয়তো বা বেশিরভাগই বলবো আমরা। রেমান আলিফি আলভি লিখেছেন, আকবর ভাই আপনার কোনো দোষ নাই, দোষ ওই নরপশুদের। সুমন আতিফ লিখেছেন, আলী আকবরের ঘটনা শুনলাম, সত্যি একটি মর্মান্তিক কাহিনী, ওনার জীবনের ঘটনা শুনে আমার চোখে পানি এসে গেছে, ওনার জন্য প্রে করি, ওনার মেন্টালিটি যেন সবসময় ঠিক থাকে, আর ওনাকে বলি আপনি একা নন, আপনার সাথে আমরা সবাই আছি। আপনি মানুষকে কতটা বিশ্বাস করেন?
আমি মানুষকে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু এখনকার যুগ হলো আপনার চিটার বাত্রের যুগ, অতটা বেশি আমি সবাইকে বিশ্বাস করি না, কিছু কিছু মানুষকে বিশ্বাস করি।
গোলাম রাব্বানি আপনার জন্য লিখেছে, দুনিয়াতে কোনো মানুষই পাপী হয়ে জন্মায় না, তাই আপনিও অপরাধী নন, জীবনকে ভালোবাসুন। মান্না মাহমুদ লিখেছে, আমার মাঝে মাঝে মনে হয় আমি অনেক কষ্টে আছি, বাট হ্যালো 8920 শোনার পর মনে হয় হলো যে কষ্ট আসলে কোনো, আমার কষ্ট আসলে কোনো কষ্টই নয়। জাহিদ হাসান জনি আমাদেরকে লিখেছে, প্লিজ ভাই, প্লিজ আলী ভাই বলবেন ওরা তিনজন কি এখনো বেঁচে আছে, প্লিজ প্লিজ, অনেকগুলো প্লিজ লিখেছে আপনার জন্য, আপনি একটু উত্তরটা দিবেন।
তিনজন বেঁচে আছে কিনা জানি না, তবে দুজন বেঁচে আছে, এবং যে একজনের বললাম যে আমি তাকে চিনি না, সে আছে কিনা আমি বলতে পারি না।
আচ্ছা,
কিন্তু দুজন আছে।
আপনি যে হাবলুর কথা বলছিলেন, হাবলু বেঁচে আছে এখনো?
জি আছে, ওনার সংসারও আছে, এবং ওনার একটা বিচার হয়েছে, আল্লাহ সেটা এই করছে। উনি একবার মাছ মারতে গেছিল, সে মাছ মারতে যায়, একটা আইর মাছ নামে একটা মাছ আছে, সেটা আপনার আমেরিকা হেলিকপ্টারের মতো দেখতে, জঙ্গলি হেলিকপ্টার
আমরা দেখেছি, হ্যাঁ,
সেদের পিঠে একটা ই থাকে, কাঁটা থাকে, সেই কাঁটাটা উনি সারাদিন মাছ মারছে তো ওনার পায়ে মানে ভিজা নরম হয়ে যায় পা, তখন ওই কাঁটাটা ওনার এই পায়ের এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে বাইর হয়, এবং মাছটা জাকি দিয়ে ভাঙ্গা ই করে চলে যায়, তারপরে ওনার এটা থেকে ইনফেকশন হয়, এবং সেই পাওটা খুব জীবন্ত ই করতে ফালাই দিতে হয়, এই বিচারটা আল্লাপাক করছে ওনাকে।
আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম অনুষ্ঠান শুরুর আগে, যখন আমি গল্পটা শুনছিলাম, সেই প্রশ্নটা আমি আমার লাখো শ্রোতার মাঝখানে করতে চাই। সেটা হচ্ছে, আপনাকে যদি সুযোগ দেওয়া হয়,
জি,
আপনাকে একটা ইচ্ছে পূরণের, আপনি যে জায়গাটায় আছেন, আপনি বলছিলেন আপনার শরীর রক্ত মাংসকে আপনি ঘৃণা করেন, এই অনুভূতিটা আমার জায়গা থেকে আমি বুঝতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। একটা কথা তোমরা সেই ছোটবেলাতেই পড়েছি যে সাপে যাকে দংশন করে সেই আসলে বোঝে সাপের ব্যথাটা কি। তো আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, এরকম জীবনে যদি একটা সুযোগ আপনাকে দেয়া হয়, একটা সুযোগ আপনি যে কোনো কিছু করতে পারেন, সেই সুযোগটা যদি উপরওয়ালা আপনাকে দেয়, আপনি এই সুযোগটাতে কি করবেন?
এই সুযোগটা আমি করব যে যে কোনো কিছু যদি আমি করতে পারি সেই কাজটাই করব, যাতে বাংলাদেশের কোনো মেয়ে দর্শন না হয়, সেই ব্যবস্থাটা এবং সেই আইনটা আমি করব সেদিন।
প্রিয় শ্রোতা, আমাদের গল্পের শেষ এখানেই। আমরা বারবার বলি যে গল্পটাকে আপনি কিভাবে নেবেন সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের এই অনুষ্ঠানের শেষে কিছু বলার আছে। সেটা হলো যে আমরা গল্পটাকে আজকে যেভাবে উপস্থাপন করেছি, সেই গল্প আপনার মনে দাগ কেটেছে আমাদের বিশ্বাস, এই দাগ কাটা পর্যন্তই যেন থেমে না যায়। আপনার চারপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনি সেখানে প্রতিবাদ করুন। আপনি বলুন অন্যায় হচ্ছে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সেটা জানান। আজকে আলী আকবরের জীবনে যেটা হয়েছে এরকম হয়তো অনেকেই আছেন, তারা হয়তো মুখ ফুটে বলতে পারেন না। যে কাহিনী আমরা শুনলাম এবং একই সাথে দুটো কাহিনীর এখানে জন্ম হয়েছে, একটা হচ্ছে আলী আকবরের জন্মের ব্যাপার, আরেকটা হচ্ছে আলী আকবর যে পরিবেশের মধ্যে বড় হয়েছেন। এরকম পরিবেশের কাহিনী আমরা হর হামেশাই শুনি, আমরা পত্রপত্রিকায় পড়ি গৃহকর্তীর দ্বারা সে বাসার কাজের ছেলেকে খুন করা হয়েছে, গৃহকর্তীর দ্বারা গৃহ পরিচারিকা মানে যিনি থাকেন কাজের লোক থাকেন উনি নির্যাতিত হচ্ছেন, গায়ে আগুনের খুন্তি দিয়ে ছেঁকা দেওয়া হচ্ছে, এবং যিনি এই মানুষটা করছেন তিনি অত্যন্ত উঁচু মানের শিক্ষিত একজন মানুষ হয়ে কাজটা করছেন। এরকম ঘটনা আমরা হর হামেশাই দেখি, তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমাদের অনুষ্ঠানে ছিল। যারা এই কাজটি করেন তারা তাদের বিবেকের দিকে একবার একটা আঙ্গুল তুলুন এবং বলুন আপনি কি মানুষ নাকি অমানুষ। আজকের অনুষ্ঠান শুনে যদি আপনার এতটুকু পরিমাণ বোধ আপনার মধ্যে জেগে থাকে তাহলে তো নিঃসন্দেহে আমাদের অনুষ্ঠান সার্থক। আমরা যদিও বলি যে আমরা আসলে কোনো মেসেজ দিতে চাই না, আর একই সাথে এটা বলতে চাই আলী আকবরের মতো যারা আছেন এবং যারা টিকে থাকেন তারা আসলে অনেক কষ্ট করে টিকে থাকেন। যদি আপনার জানা থাকে এরকম কিছু তাহলে তাদের দিকে আমার মনে হয় সাধারণ মানুষের মতো যে ব্যবহার সেটাই আমাদের করা উচিত, তাদেরকে শ্রদ্ধা করা উচিত, কারণ তারা অনেক কষ্ট করে সমাজে টিকে থাকেন। আলী আকবর, আমার একটা শেষ প্রশ্ন আছে। শেষ প্রশ্নটা হচ্ছে এই ঘটনাটা জানার পরে কেউ যদি আপনাকে সিম্প্যাথি করে, আপনাকে দেখলে যদি আলাদা এক্সট্রা কেয়ার করে আপনার ভালো লাগবে?
মানে
আপনাকে ধরেন আপনাকে আপনার সাথে নর্মালি একটা সাধারণ মানুষের সাথে যেরকম আমরা আচরণ করি,
জি
দেখা হলো বন্ধু ঠাট্টা হাসি ঠাট্টা সেটা ঠিক আছে, কিন্তু আপনি আপনার যেহেতু জন্মের যে ব্যাপারটা আপনি বারবার আনছিলেন সেটা জানার পরে যদি আপনার দিকে কেউ এক্সট্রা কেয়ার করে, কেউ একটু অতিরিক্ত ভাবে আপনাকে বেশি সুযোগ দিল, অতিরিক্ত ভাবে আপনাকে বেশি ভালোবাসলো, এটা কি আপনার ভালো লাগবে?
অবশ্যই ভালো লাগবে।
আপনি এটা চান?
আমি এটাই চাই এবং আমি বুঝবার পর থেকে এটাই চাই আসছে। এবং এখন আমার ভিতরে আরেকটা জিনিস কাজ করে, যেহেতু আমার বয়স এখন হয়েছে, আমার একা জীবন চলে না, আমার বিয়া করতে হবে, কিন্তু আমি বিয়াটা করব কাকে, কে দিবে আমাকে সেই ইয়ে? মানে কেউ কোনো পরিবার তার মেয়েকে তার বোনকে বা তার আত্মীয়কে এরকম আমার আমার মতো একটা ছেলের কাছে দিতে চাইবে না, এটা সম্ভব না।
আপনি আপনি যদি বিয়ে করেন আপনি ইচ্ছে করলে গোপন করে করতে পারেন, আপনি কি সেটা গোপন করে করবেন?
হ্যাঁ, গোপন করে আমি ইয়ে করতে পারি এবং অনেক আগে এটা পারতাম, আরো দু তিন বছর আগে পারতাম, কিন্তু যখন সে মেয়েটা জানবে আমার অতীতের খবর তখন হয়তো আঙ্গুলকে খাড়া করে আমাকে টার্গেট করে বলবে যে তোমার জন্মে ঠিক নেই, সেদিন তো আমি সইতে পারবো না এবং আমার সংসারটা ভেঙে যাবে, আমি কষ্টের মধ্যে আরো কষ্ট
আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, আপনি তুলনামূলক ভাবে আগের থেকে ভালো আছেন, আজকে আপনার কেউ গায়ে হাত তোলে না, হয়তো সামাজিক ভাবে আপনি অনেক বেশি পরিমাণে নিজেকে হেয় প্রতিপন্ন করছেন, কিন্তু এটাও তো ঠিক আপনি আপনার জীবন দশায় যদি আপনার মতো দশটা মানুষকে আপনি সাহায্য করে যেতে পারেন, আপনার মতো দশ থেকে পনেরোটা মানুষকে যদি আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন, আপনারা যদি একতাবদ্ধ হতে পারেন, ভালো কাজ করতে পারেন, সেটা তো আপনার জন্য অনেক বড় পাওয়া। সুতরাং আপনি আপনার জায়গা থেকে সেই চেষ্টাটা কখনোই দমিয়ে দেবেন না। আপনি আজকে অনুষ্ঠানে শপথ করেছেন যে আজকের পর থেকে আপনি আর কখনো ধূমপান করবেন না,
জি,
এবং একই সাথে আমার মনে হয় লাখো শ্রোতা সবাই অনেক খুশি হবে আপনি এই শপথটাও করতে পারেন কিনা যে আপনি নিজেকে কখনো নিজ ভাববেন না। আপনার তো কোনো দোষ নেই এখানে,
না
আপনার কোনো দোষ নেই, তো আপনি আপনি জন্মেছেন, আপনার হয়তো আপনার চেয়ে অনেক খারাপ অবস্থায় অনেকেই আছে এবং এবং আপনার এখানে কোনো দোষ নেই, তাহলে আপনি কেন নিজেকে প্রতি মুহূর্তে দংশিত করবেন? যারা আপনার সাথে খারাপ আচরণ করছে এটা তাদের সমস্যা, যারা আপনাকে খারাপ চোখে দেখছে, যারা আপনি রিক্সায় উঠলে রিক্সায় বসছে না, যারা আপনি চা খেতে গেলে আপনার বেঞ্চি থেকে সরে যাচ্ছে, এটা তাদের হীনমন্যতার সমস্যা, তারা উপযুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকেও আসল শিক্ষাটা নিতে পারেনি। আপনি বরং তাদের জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করুন যে তাদের জন্য বিবেকটা ঠিক হয়, যেন আপনি নিজেকে কোনো কষ্ট নেবেন না কখনো। আপনার প্রতি আমাদের সবসময় দোয়া থাকবে এবং আপনি অনেক ভালো থাকবেন।
জি, আপনিও ভালো থাকবেন।
আলীর গল্প আজকে এখানেই শেষ হচ্ছে, এরকম অসংখ্য আলী হয়তো বা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা সেই আলীদেরকে বলতে চাই ভেঙে পড়বেন না, আপনাদের প্রতি আমাদের হ্যালো 8920 থেকে সবসময় অনেক অনেক বেশি ভালোবাসা। আজকে আমরা গল্পটা শেষ করছি, আর একবার মনে করিয়ে দিতে চাই প্রতি বুধবার রাত 11:10 হ্যালো 8920 আপনার সাথে থাকবে এবং এটি হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, আমরা আপনার কথা শুনতে চাই এবং আপনার কথা শ্রদ্ধার সঙ্গে আগ্রহের সঙ্গে শুনতে চাই, মানুষের কাছে উপস্থাপন করতে চাই। আপনি এখানে বলতে পারেন আপনার জীবনের গল্প, কারণ আমরা বিশ্বাস করি জীবনের গল্পের চেয়ে নাটক উপন্যাস কিংবা বইয়ের গল্প কখনো বড় হতে পারে না। আপনি ফোন করতে পারেন 9115668, আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের নাম্বার এখানে ফোন করুন। ফোন করার পর আপনার নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন, বলার পর আপনার গল্প আমাদেরকে বলুন, আপনি কি বলতে চান, এবং হতে পারেন আগামী সপ্তাহে আপনি আমাদের এখানে অতিথি। হ্যালো 8920 নিয়ে আগামী বুধবার কথা বন্ধু কি দিয়ে আবারও ফিরে আসবে বিবিসি রেডিওতে। অনেক ভালো থাকুন। আর ফেসবুকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই। ফেসবুকে আপনি যোগ দিতে পারেন আলী আকবরের সাথে এবং অন্যান্য যারা অতিথি আছে তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের প্রচারিত অনুষ্ঠান যেগুলো আপনারা শুনেছেন এতদিন যাবৎ 15-16 পর্ব, সেগুলো আপনারা ইচ্ছে করলে ওখান থেকে ডাউনলোডও করতে পারেন। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920/ এর পরে বানানটি হচ্ছে HELLO8920। অনেক ভালো থাকুন, আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.